This track was downloaded from FusionBD.com.
শুনছেন সবসময় রেডিও ফুটবি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেলাটির সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথির আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূতাসমে। এবং আপনারা সবাই জানেন যে ভূতাসম এখন একটু অন্যরকম ওই গ্রামীণ ফোন, এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন সব ঘটনা, নতুন নতুন সব অভিজ্ঞতার সাথে পরিচয় করে দিতে। এবং আশা করছি যে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। এবং আপনাদের সবাইকে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। শুরুতে জানিয়ে দিই যে আমাদের সাথে কমিউনিকেট করতে চান যদি আপনি SMS, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যদি আমাদের সাথে ফেসবুকে আমাদের যে পোস্ট রয়েছে সেখানে লাইক দিতে চান, কমেন্ট করতে চান, আপনার যে মতামত সেই মতামত জানাতে চান, তাহলে চলে যান আমাদের ফেসবুক ফ্যান পেজে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। একইভাবে আরও একবার জানিয়ে দিচ্ছি রেডিও ফুর্তির স্পেলিংটি, রেডিও ফুর্তির স্পেলিংটি হচ্ছে RADIOFOORTI। ঈদ তো চলেই এসছে, রমজান মাস সেদিন শুরু হয়েছিল এবং এখন মোটামুটি শেষের পথে। রমজান মাস আসলে এমনিতেই মানে ভালো লাগার অনেক কারণ আছে। রমজান মাসে সবকিছু, আমার মনে হয় সবকিছু কেমন যেন খুব সিস্টেম্যাটিক হয়ে যায়, এবং সবকিছুর মধ্যেই কেমন যেন সবার মধ্যেই একটা মানে কি বলবো, সবকিছু মেনে চলা এরকম একটা ব্যাপার আসে। খুশির অনেক কারণ আছে, সামনে ঈদ, এবং সেই সাথে আমার কাছে রমজান মাস আসলে প্রতিবারই মনে হয় যে এই কোনো এক রমজানেই 2010 সালের 13 আগস্ট আমরা শুরু করেছিলাম ভূত এফএম, এবং এখনো চলছে আপনাদের অকৃত্রিম ভালোবাসার কারণে, এবং আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই আপনাদের সাথে পেলে। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাব ঘটনায়। আপনারা আমাদের ফেসবুক পেজে যে পোস্টটা রয়েছে সেটা দেখে মোটামুটি বুঝতে পেরেছেন যে আজকে বেশ কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো অন্যরকম, কোনোটা ভয়ের, কোনোটা খুব অদ্ভুত টাইপের, এবং আশা করছি যে সেই ঘটনাগুলো দিয়ে আপনাদেরকে অনেক আনন্দ দিতে পারব। এবং শুরুতেই যে ঘটনাটায় আসব, সেই ঘটনাটি যিনি এখানে শোনাবেন, তিনি বেশ মানে এখানে থাকেন না, তিনি মালয়েশিয়া আছেন, পড়াশোনা করছেন তিনি, এবং ছুটিতে এসেছেন বাংলাদেশে, এবং তাকে আমরা, তিনি আমাদের কিছু ইমেল করেন এবং তার ঘটনাটি সিলেক্টেড হওয়ার পরে আমরা তাকে আমন্ত্রণ জানাই এবং তিনি এসেছেন আজকে স্টুডিওতে উপস্থিত আছেন, আপনার সাথে কিছুক্ষণের মধ্যে ঘটনা শেয়ার করবেন। এবং তার ঘটনাটা খুব অদ্ভুত, তার ঘটনাতে তিনি কোনো একজনকে দেখতে পান বিশেষ বিশেষ মুহূর্তে, যে মুহূর্তগুলো ধরতে পারি যে পানির সাথে রিলেশন রয়েছে। এটুকু বললেই মনে হয় পরের ঘটনাটা আপনারা শুনতে চাইবেন, যে ঠিক মনে করেন যে গোসলের আগ মুহূর্তে বা কোনো একটা জায়গায় আপনি হয়তো গোসল করতে নামছেন বা গোসল করবেন, ঠিক এই মুহূর্তে বিশেষ কোনো একজনের সাথে, অদ্ভুত এক ক্রিয়েচারের সাথে দেখা হয়ে যায় তার, এবং কখনো তাকে মনে হয় যে সে ভয়াবহ পজিটিভ, কখনো মনে হয় নেগেটিভ। এবং আপনার যদি মানে আমার মনে হয় যে ঘটনা শোনার পরে আপনারও হয়তো মনে হতে পারে গোসলের আগ মুহূর্তে একবার হলেও যে আচ্ছা আমার আশেপাশে কেউ আছে কিনা বা আসলে আমাকে কেউ লক্ষ্য করছে কিনা এই মুহূর্তে। যাই হোক, আমরা চলে যাচ্ছি ঘটনায়। আমি শুরুতেই জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। জি,
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম ফারাবি, আমি বাইরে থাকি, এখানে থাকি সবুজবাগ, বাসাবো থেকে আমি এসেছি।
ওকে, আপনি থাকেন মালয়েশিয়ায় এবং আপনি পড়াশোনা করছেন কিসে?
আমি হাদিসের উপর PhD করতেছি কুয়ালালামপুর শ্রী পাতালিং একটা বিগ ইনস্টিটিউট।
এবং আপনি আপনি বললেন যে আপনি আপনার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে এবং আপনি অনেক কিছুই জানেন, এবং আপনি একটা কথা বলছিলেন যে মানুষ নানান রকমের নানান সময় বিপদে পড়ে এবং সেই বিপদগুলো সলভ করতে গিয়ে কেউ যদি ভুলভাল কিছু করে ফেলে তাহলে সমস্যাটা আরো বেশি বেড়ে যায়, তাই না? মানে যে সলভ করতে গেছে তারই সমস্যাটা আরো বেশি হয়। তো আপনি বলছিলেন যে আপনি এই পর্যন্ত কারো কোনো কিছু সলভ করেননি, কিন্তু কিন্তু আপনি জানেন, এবং আপনার যে ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনে যারা আছেন তারাও আপনাকে অনেক বিশ্বাস করেন যে হ্যাঁ ও আছে তাহলে কোনো সমস্যা হবে না, এরকম ধরনের একটা ব্যাপার আছে। অলরাইট, সো আমরা চলে যাব আপনার প্রথম ঘটনায়। ঘটনাটা কিভাবে ঘটেছিল, সেই যে ছোট মানে ক্রিয়েচারটাকে আপনি দেখছিলেন প্রথম, কিভাবে দেখলেন আপনি তাকে একটু বলবেন প্লিজ
সকল লিসেনার্সকে। রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঘটনা শুরু করতেছি। আসলে রাসেল ভাই, যখন আমার ফার্স্ট এই জিনিসটা হয় আমার সাথে, তখন আমি বাংলাদেশে যে কোনো একটা ইনস্টিটিউটে পড়াশোনা করি, আমি যার নাম বলতেছি না। তো সেখানে একটা লাইব্রেরি আছে আমাদের দুইতলায়। তো এই লাইব্রেরিতে যে চিনে থাকেন, যিনি দায়িত্বে থাকেন, তিনি ছুটিতে গেলে দুজন স্টুডেন্টকে দেখার জন্য রেখে যায়। তো স্বাভাবিকভাবে তিনি ছুটিতে গেলেন, যাওয়ার পর যে অল টাইম থাকে তাকে বলছেন যে তুমি আরেকজনকে নিয়ে থাকো। তো তিনি অনেক ছাত্রের নাম বললেন যে তাকে নিয়ে থাকতে পারে কিনা, তাকে নিয়ে থাকতে পারে কিনা। সে অবশেষে বলছে যে ওকে ফারাবিকে নিয়ে, ফারাবিকে নিয়ে থাকতে চাই। তো উজু বলছেন যে ওকে ঠিক আছে ফাইন, ওকে নিয়ে থাকতে পারো। তো এরপরে যে ঘটনা ঘটে, হুজুর তো চলে যান। তো আমরা থাকি ওই লাইব্রেরির মধ্যে। লাইব্রেরির স্ট্রাকচারটি একটু দেওয়া ভালো, যে ভিতরে অনেকগুলি আলমারি, আলমারিগুলি এমনভাবে সাজানো যে দুইটা রুম হয়ে গেছে ভিতরে, এমনভাবে এমন স্ট্রাকচারে সাজানো, একটা বড় রুম আর একটা ছোট রুম। তো ভিতরের রুমে যিনি দায়িত্বে থাকতেন তিনি পড়াশোনা ওখানে করতেন, আর যিনি বড় রুমে থাকতেন, বড় রুমে ওনার খাট ওখানে আছে আর কি। তো ঘটনা ঘটে যেদিন, সেদিন আমি দুই দিন ছিলাম, আমরা ছিলাম, কোনো কিছুই ঘটে নাই। তো থার্ড দিন নিয়ম হল যে রাত 11টার সময় আমরা গেট বন্ধ করে দিই সবাইকে বের করে। তো আমরা স্বাভাবিকভাবেই দরজা আটকাই দিই সবাইকে বের করে 11টার সময়। আমি নিজে সবাইকে বের করি এবং নিজে গেটটা আটকাই। এরপর আমরা ভিতরে খানা দানা খাই, এরপর আমরা শুয়ে পড়ি আর কি। তো আমার একটু লেখালেখির অভ্যাস আছে, আমি ডায়েরি লিখি। তো ওই দিন রাত্রে আমার সাথে যিনি ছিলেন তিনি ঘুমাইতেছিলেন, আর আমি ওই খাটের উপর ডায়েরি রেখে আমি লিখতেছিলাম। তো ঘটনাটা তখনই ঘটে আসে ভাই, যে বাম পাশের ছোট রুম থেকে একটা বাতাস আসে, বাতাস বেশ ভালো, ঠান্ডা হয়ে যায় রুম। তো আমি কিছু মনে করি না, বাতাস আসতেই পারে, তো আমি লিখতেই থাকি। তারপরে যেটা ঘটে সেটাই আসলে মানে আমার, আমাকে নাড়া দেয়, আমি ফ্রিজ হয়ে যাই। সেটা হইল যে আলমারির যে সমস্ত যে কাচের যে দরজাগুলি থাকে আর কি আলমারি খোলার জন্য, সেগুলি আস্তে আস্তে খুলতে থাকে, খুলতে থাকে। তো রাতটা এতই নিস্তব্ধ ছিল যে আমি ঘড়ির কাটার টিক টিক শব্দ শুনতে পেতেছি। তো সেখানে এত বড় একটা সাউন্ড তো অনেক স্পষ্ট, টিক 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 করে খুলে যায়। এরপরে আমি সেকেন্ড যে আওয়াজটা শুনি সেটা হচ্ছে বই নামানের আওয়াজ, যে কেউ বই বুকগুলি নামাইতেছেন, বুক এরকম আওয়াজ হইতেছে আর কি। তার যে আওয়াজটা শুনি সেটা হচ্ছে পিস্তা উল্টানের আওয়াজ, লাইক কেউ পিস্তা উল্টাইতেছে। তো আওয়াজগুলি এতই স্পষ্ট ছিল যে ঘুরির আওয়াজ তো অনেক কাছে মনে হইতেছে, আর এই আওয়াজগুলি পাশের রুম থেকে হইতেছে, একেবারে স্পষ্ট ছিল। তো আমি পুরো ফ্রিজ, আমার আর লেখা আসতেছে না, আমি জাস্ট চুপ করে আমি যা জানি আমি পড়তেছিলাম। আশ্চর্যের বিষয় হইল যে আমি সবাইকে আমি নিজে বের করছি এবং গেট আমি নিজে আটকাইছি, এবং এই রুমে যদি কেউ থাকে তাহলে আমরা দুইজনই আছি, একজন শো আর একজন লিখতেছে। তো এই কাজগুলি কারা করতেছে? তা আমি, আমার মিলে না খাতা কলমে, আমি কিছু মিলাইতে পারি না, আমি জাস্ট বসে থাকি। এরপরে এরকম পাঁচ মিনিট হয়, এরপরে এই বুকগুলি মানে এরকম লাগানের আওয়াজ হয় আর কি। এরপরে সে এগুলি বুক সেলফে থাকতে থাকে
একা একা
একা একা, মানে আমি দেখতেছি না, জাস্ট আওয়াজ শুনতেছি,
আওয়াজ শুনতে পাচ্ছি।
তো এরপরে আবার কিট 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 এরকম আওয়াজ হয়, জাস্ট আলমারিটা বন্ধ হয়ে যায়, একটু বোঝা গেছে। এরপরে একটা বাতাস আসছে সেম, আমি তো চুপ, পুরাই স্তব্ধ, এখন শুধু ঘড়ির কাঁটাটাই আওয়াজ শোনা যেতেছে। এরপরে আমি কলমও রেখে দিই, খাতাও রেখে দিই, যে যে বস্তুকে দেখে আমি বের হয়ে তাড়াতাড়ি গেট খুলে আমি দৌড় দিয়া, আমি আমার পাঁচতলায় থাকতাম, আমি ওখানে চলে যাই। তো ফজরের সময় যে উঠছে, উঠে দেখে যে খাতা আছে কলম আছে ফারাবি কই, তো আবার গেট খোলা, ও একটু ভয় পাইছে। তো ফজরের সময় তার সাথে মসজিদ দেখা, তো সে বলছে আরে ভাই আপনি কই গেছেন, আমি বলছি এই হয়েছে তাই আমি এসে করছি। তো এটা ছিল আসলে ভাই ফার্স্ট ঘটনা যে আমার সাথে কানেক্টেড হয়েছে,
কানেক্টেড হয়েছে। তারপরে
তো সেকেন্ড ঘটনা ঘটছে ঠিক পাঁচ মাস পরে, ওই ইয়ারের লাস্ট আমাদের যে ফাইনাল পরীক্ষা। তো ফাইনাল পরীক্ষার সময় আমরা ওই সামনে মসজিদ আছে, আমাদের ক্যাম্পাসের সামনে একটা মসজিদ আছে, সেই মসজিদেও ছাত্ররা ওভার টাইম করার জন্য রাত্রে পড়তে যায়। তো আমরাও পড়তে গেছি, স্বাভাবিক একটা পর্যন্ত পড়ার পরে আমি ফিরে আসার আগে সবার সাথে একটু গল্প টল্প করি, মানে জাস্ট মাইন্ডটা ফ্রেশ করি, এতক্ষণ পড়ছি ব্রেনটা টায়ার্ড হয়েছে, তো জাস্ট একটু পড়াশোনা মানে ওদের সাথে গল্প গুজব করি আর কি। তো ব্যাক করার সময় জাস্ট মাদ্রাস যে ওই ক্যাম্পাসটা আছে, ওই ক্যাম্পাস আর মসজিদের যে মাঝখানে অল্প একটু ফার, বেশি দূর না, তো আমি দুই তলায় উঠি, ওদের স্ট্রাকচার বিল্ডিং এর স্ট্রাকচারটা একটু দেওয়া ভালো, যেটা ছয় তলা বিল্ডিং, মাঝখান দিয়ে সিঁড়ি আর দুই পাশে রুম, রুমের দুইটা দরজা, একটা সিঁড়ির সাথে অ্যাটাচ আর একটা হচ্ছে বারান্দা শেষ করে লাস্টের দরজা। তো আমাদের হলো পাঁচ তলার পূর্ব দিকে। আমি যখন দুই তলায় উঠি, ওঠার পরে এমনি শুধু জাস্ট পশ্চিম দিকে ওই লাইব্রেরি যে দরজাটা সেটার দিকে আমি তাকাই, এমনি তাকাই বাম দিকে। তাকানোর পরে জাস্ট একটা অবয়ব দেখতে পাই, জাস্ট একটা পিচ্ছি দাঁড়ায় আছে দক্ষিণ দিকে মুখ করে, একটা অবয়ব দেখতে পাই। লাইটগুলি অফ ছিল, এই কারণে জাস্ট অবয়বটা দেখতে পাই। অবয়বটা এরকম না ছিল ভাই, ফেসবুকের প্রোফাইল পিকচার না থাকলে যে একটা অবয়ব থাকে না, জাস্ট বুঝে যাইতেছে একজন আছে কিন্তু কোনো চোখ টোক মুখ কিছু নাই, এরকম একটা অবয়ব আমি দেখি দূরে যে ওদিকে মুখ করে আছে, তাকায় আছে। তো আমি একটু ইয়া লাগে, আমরা বড় একটা পর্যন্ত পড়তে পারি, তুই পিচ্ছি এখানে কি করিস, এরকম একটা মানে আমার কৌতূহল জাগে। তো আমি একটু সামনে আগে, সামনে আগানোর পর সে পিচ্ছি আমার দিকে মুভ করে, আমার দিকে একটু ঘুরে, এভাবে দক্ষিণ দিক থেকে সে পূর্ব দিকে হয় আমার দিকে ঘুরে আর কি। এরপর আমি তার চোখ তো কিছুই দেখা যায়, একটা অবয়ব দেখতে পাইতেছি যেটা এখন আমি চোখ বন্ধ করলে দেখতে পারি, মানে ওই রাতের ঘটনাটা এত এত স্পষ্ট আমার কাছে। তো সে ফার্স্ট আমার সাথে যে বিহেভটা করছে, সে আমার বলছে যে এই এদিকে আয় বলে আমার ডাক দিচ্ছে। তো আমি ভয় পাবো কি রাসেল ভাই, আমার মেজাজ খারাপ হয়ে গেছে যে পিচ্ছি আমাকে তুই বলে ডাকিস, কে তুই, আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি আরো তিন স্টেপ সামনে আগাই দেখার জন্য, তুই কে আমার তুই করে বলিস, আর এখানে তো কেউ আমার তুই করে বলে না। তো জাস্ট আমি তার দেখার জন্য আমি ওর দিকে তাকাই। তো সে সেকেন্ড টাইম আমার ডাক দেয় যে এদিকে আয়। তো এখন রাসেল ভাই আমি আর মেজাজ খারাপ থাকে না, এখন আমি ভয় পেয়ে যাই, কারণ হইল তার ভয়েসটা ছিল যান্ত্রিক একটা ভয়েস, এদিকে আয় মানে এরকম একটা, মানে জাস্ট উঁচু নিউজ হইতেছে কম্পিউটারে যেটা করলে যেটা হয় রিমিক্স টাইপের, এরকম একটা ভয়েস আমি শুনি। এখন তো আমি স্টান খাই যে এটা আমি কি শুনতেছি, আমার এই 25 ফিট সামনে সে। তো প্রথম ভয়েসটা ঠিক ছিল কিন্তু সেকেন্ড টাইম জাস্ট একটু যান্ত্রিক হয়ে গেল, যেটা শুনে আমি একটু ইয়া খাই। কিন্তু আলহামদুলিল্লাহ এইসবের সাথে আমার রিলেশন, মানে আমি যেহেতু মাদ্রাসার ছাত্র এগুলি কোনো ব্যাপার না, এই জন্য আমি দাঁড়ায় থাকি, কিছুই হইতেছে না, ব্যাপার না এগুলি, জাস্ট আমি দাঁড়ায় আছি। তো থার্ড টাইম সে আমার সাথে যেটা করে, সে আমার এই দিকে আয় বইলা সে তার হাতটা বাড়ায়। এটাই হচ্ছে আমি রাস্তা আমি যে বলতে চাইতেছি যে এরকম একটা ঘটনার সাথে আমি, মানে আমি যেটা ফেস করব এটা আমি ভাবিনি কোনো সময়, যে এটাও আমার লাইফে আমার দেখতে হবে এই সিন, যে তার হাতটা আমার দিকে বাড়ানোর পরে হাতটা লম্বা হয়ে যায়। এবং কতটুকু লম্বা হয় তার পরের দিন সকালে আমি ওইখানে এসে দেখি যে কতটুকু লম্বা হয়েছিল, প্রায় 15 ফিটের মতো লম্বা হয়েছিল জায়গাটা, মানে আমি এতটুকুই আমার ব্রেন শার্প ছিল তখন যে আমি সকালে এসে দেখতে পারছি যে এইখানে এই পর্যন্ত আসছিল, তো বেশি দূর নাই, সে জাস্ট দেখি সে তার হাতটা লম্বা হয়েছে আমার দিকে, এই দিকে বলে সে হাতটা দিছে আমার দিকে। তো আলহামদুলিল্লাহ আমার মানে মনে বল কিছু আমি এখনো মানে সুইচ অফ হয়ে যায় না, অনেকে মনে অজ্ঞান হয়ে যায়। তো জাস্ট আমি দেয়ালের সাথে একটা পুশ করে আমি আমার শৈলীর মধ্যে একটা মানে স্পিড নেই আর কি, যেহেতু পা চলে গেছে আমি দেখতেছি, তো জাস্ট একটা ধাক্কা দিয়ে আমি শৈলীর মধ্যে একটি স্পিড নিয়ে জাস্ট আমি দৌড় দিই উপরের দিকে। তো দৌড়ানোর সময় যখন উপরের দিকে যেতেছি তখন পিছে তাকানোর কোনো আমার ইচ্ছা নাই, এই কারণে কারণ লাস্ট যখন আমি হাতটা দেখছি সেটা রানিং অবস্থায় দেখছি যে সে কন্টিনিউ আসতেছে, সো পিছে তাকানোর কোনো মানে দরকার নাই কারণ সে আসতেছে। তো আমি দৌড় পাঁচতলায় যখন গেলাম রাসেল ভাই, আনফর্চুনেটলি ওই দিন যে দুইটা দরজা থাকে, একটা প্রথমে আর একটা বারান্দা শেষ করে, প্রথম দরজাটা সেদিন বন্ধ, আমি ধাক্কা দিয়ে পুশ করে খুলে না, জানি না কেন। এরপরে দৌড় দিয়ে আমি মানে যেই বারান্দা আছে এই বারান্দা ক্রস করে সেকেন্ড দরজা দিয়ে ঢুকে আবার মাঝখানের দিকে আসতে হয়, কারণ আমার সিটটা সেখানে ছিল। তো সেখানে ঘটে 4 নম্বর ঘটনা, যে আমি আমার পাঞ্জাবি মানে খুলতে নেই, যে ঘুমাবো এখন পাঞ্জাবি খুলতে নেই, ঠিক এই সময় কেউ বলতেছে আমার কানের মধ্যে খুব কাছে বলতেছে যে ঘুমা ঘুমা তাড়াতাড়ি ঘুমা 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 তাড়াতাড়ি ঘুমা, দুইবার বলছে। কিন্তু এখানে যান্ত্রিক ভয়েস নাই, সেখানে এটা মোটা একটা ভয়েস, জাস্ট সে আমার বলছে ঘুমা ঘুমা তাড়াতাড়ি ঘুমা। তো এটা শোনার পর আমি একটা মেসেজ পাইলাম যে ঠিক আছে, সে আমার হয়তো না করতেছে খুলনার জন্য। তো আমি ওই অবস্থায় শুয়ে পড়ি, বাস আয়তুল কুরসি যেটা সবচেয়ে পাওয়ারফুল আয়তুল কুরসি পড়ি, আয়তা আছে 7 সালাম আর কি, পরে সময় হলে বলবো। তো এগুলি পরে আমি জাস্ট শুয়ে যাই, তো ওই রাতে আর কিছু হয় না। তো এটা ছিল দ্বিতীয় কাহিনী তার সাথে, মানে ওই প্রথম কাহিনীর পরে 5 মাস পরে ওর আমার জাস্ট একটা অবয়ব দেখলাম। থাকবার যখন ওরা আমি দেখি, তখন আমি একটা মসজিদে আল্লাহ রাস্তায়, তো দ্বিতীয় দিন আমি গোসল করতে উঠি রাত্রে। তো যখন আমি যাইতেছিলাম তৃতীয় তলায় আমি উঠতেছি, তৃতীয় তলায় যখন আমি সিঁড়িতে, তখন দেখি যে মসজিদের কনস্ট্রাকশন মানে কাজ চলতেছে মসজিদের বাইরে, মসজিদ ভিতরে না, সে বাইরে, আমি ভিতরে। তো দেখছি যে একটা ওই ছোট পিচ্ছিটা, ওই পিচ্ছির অবয়বে একজন বসে আছে, কিন্তু তার সাথে আমার আই কন্টাক্ট হয়েছে
ইটের উপরে। আপনি বলছেন,
হ্যাঁ ইটের উপর, সে ইটের উপর বসে ছিল, আর তার চোখটা লাল দেখছি আমি, জাস্ট চোখ দেখা গেছে। আর সে যে আমার দিকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় ছিল এরকমও না, সে জাস্ট তাকায় আছে আমার দিকে, শুধু চোখটা লাল আর ওই ছোট পিচ্ছি। তো এটা দেখা আমি জাস্ট আয়সা পড়ি, কারণ রাত্রে তখন আমি একাই ছিলাম, এত কাছাকাছি তারা দেখছি, জাস্ট আমি কোনো মুভমেন্ট করি না, ওই সময় আমার অজু নাই, আমি ঘুম থেকে উঠছি, তা আমার শরীরে এখন কোনো আমি যতই দেওয়া পারি পাওয়ার আসবে না, তাই আমি জাস্ট ব্যাক করি। ব্যাক করে আমার যে একটা ফ্রেন্ড আছে তার নাম মাওলানা রাসেল, তো তার আমি ডাক দিই যে রাসেল ভাই উঠেন। তো ওঠার পরে ওর কিছু এমনি না, তারপর তাকে আমি সাথে নিয়ে যাই, যখন তিনতলায় উঠি তখন আর তাকে দেখি না। তো যখন আমি অজু টজু করে বের হই, হ্যাঁ তখন বলি যে এখন আসেন, সমস্যা নেই। তো রাসেল ভাই বলতেছেন, যে কি আসেন ফারুক ভাই, কি বলতেছেন, কে আসেন? আমি না এখন আসতে পারে, সমস্যা নেই, এখন মজু টজু করে ফেলছি। তো ওনাকে আর বলি না, এটা পরে বলি, আমি এসে পড়ি। তো এটা ছিল তার সাথে আমার তিন নম্বর দেখা।
এবার আমি একদম সরাসরি চলে যাবো একদম কুয়াকাটা, এরকমই দেখা ছিল। এবং হঠাৎ করে যেটা হয়েছিল সেটা যে দেখার সময় কেউ একজন আপনাকে হেল্প করেছিল আজান দিয়ে, রাত দুইটার সময়, সে সময় আজান দেওয়ার কথা না, এবং আপনি তার কাছে গিয়ে যখন বলেন যে এই সময় আপনি ভুল করছেন, আজান দিচ্ছেন, এই সময় আজান দিচ্ছেন, কারণ সে আপনাকে দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিল যে তোরে বাঁচানোর জন্য এটা করলাম, এরকম টাইপের একটা লুক ছিল, সেটা আমরা জানি। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, আমরা কুয়াকাটায় চলে আসি।
কুয়াকাটায় আমরা তো ঘটনা ঘটছে আগেই, কিন্তু এটা যেহেতু সবচেয়ে ইন্টারেস্টিং তাই পরে বলতেছি তার সাথে আমার দেখা। তো আমরা কুয়াকাটায় যাই, আমি আর আমার আব্বু, আর আব্বুর ফ্রেন্ড সার্কেল আর তাদের বাচ্চা কাচ্চা আন্টিরা। আমাদের সাথে ছেলে বলতে আঙ্কেলরা বাদে আমাদের সাইজে আমি আর একটা ভাই ছিল, রাকিব ভাই। তো যখন আমরা কুয়াকাটায় যাই, আমরা 12টার দিকে পিছে নামি, পিছে নামার সময় আব্বু আঙ্কেলরা হুন্ডা নিউ দিক দিয়ে সুন্দরবন যাওয়া যায়, তো এই রাস্তায় তারা চলে যায়, আর আন্টিরা তাদের মেয়েদেরকে নিয়ে এই ফটো টটো তুলতে থাকে, এই মানে ওনাদের মতো ব্যস্ত হয়ে যায়। আর তো আমি আর আমার যে ভাই, ওই যে রাকিব ভাই আর কি, ওনাদের আঙ্কেলের ছেলে, তো উনি আর আমি সমুদ্রের মধ্যে একটু চাপাচাপি করতে থাকি। তো রাকিব ভাই আমার এক সময় প্রস্তাব করে যে আসেন আমরা দেখি কে কত আগে যেতে পারে, মানে পানির কত ডিপে কে আগে যেতে পারে, সে আমাকে প্রস্তাব করে আর কি। আমি বলি ভাই আমি সাঁতার জানি না, আপনি যান, আমার কোনো শখ নেই, আমি এখানে থাকি, আপনি যান। সে বলছে ওকে ঠিক আছে ফাইন, আমি গেলাম। তো রাকিব ভাই একা একা গেছে, তো আমি পুরাই একা হয়ে গেলাম। তো আমি একা একা কিছুক্ষণ ঝাপাচাপি করলাম, এরপর আর মন টিকতেছে না, একা একা ভালো লাগে না। এরপরে আমি যা করলাম, একটা টায়ার নেই, ভাড়া টায়ার পাওয়া যায় এখানে, একটা টায়ার নেই, টায়ার নেওয়ার পর আমি একটু সামনে যাই এবং বেশ দুল খেতে থাকি, এটাও কিছুক্ষণ করি, কিন্তু তারপরে একা থাকার কারণে আর ভালো লাগতেছে না, তাই আমি টায়ারের উপর উঠে বসি, মানে টায়ারের মাঝখানে বসা, দুই পা দুই দিকে দিয়ে, হাত দুই দিকে দিয়ে, আমি জাস্ট উপর দিকে তাকে আসমানে জাস্ট একটা ফিল নিতেছি, এতক্ষণ অনেক ঝাপাঝাপি করছি, জাস্ট এখন রেস্ট নিতেছি আমি। উপরের দিকে তাকাই ছিলাম আমি, আর আমার দুই পা দুই হাত এরকম চারদিকে ছড়ায়, আমি জাস্ট একটা ফিলিংয়ে ছিলাম। তো এরকম দুই তিন মিনিট কিছুক্ষণ সময় গেল, কিছুক্ষণের পরে যে আমি যখন অনেকক্ষণ হইল আমি আকাশ দেখতেছি, অনেক কিছু চিন্তা করতেছি, তো এখন আমি ভাবলাম যে ঠিক আছে এখন ফিরা যাই, অনেকক্ষণ হইল আমি এখন ফিরা যাই। তো যখন রাসেল ভাই আমি পিছুর দিকে তাকাইলাম যে এখন ঠিক আছে চলে যাওয়া দরকার, আমি জাস্ট একটু আমার ঘাটটা পিছনের দিকে তাকাই, দেখি যে মানুষগুলো ছোট ছোট দেখা যাবে, মানে আমি সমুদ্রের যে পার সেখান থেকে বেশ কিছু দূরে এসে পড়ছি, ভাসতে ভাসতে
অনেক গভীরে,
হ্যাঁ, কিন্তু সবার শুরুতে যারা দূর থেকে দেখা যেতেছে যে অনেকগুলি লোক তাকায় আছে, মানে অনেক লোক লোক ঝাপাঝাপি করতেছে, কিন্তু সবার আগে যারা তাদের চেহারাগুলি অল্প অল্প দেখা যেতেছে, বুঝে যাইতেছে যে এরকম লোক আছে। তো এটা যখন আমি দেখি আমি পার থেকে এত দূরে এসে পড়ছি, তা আমার মনে কামড় দেয়, আমি সাঁতার পারি না, আর যদি টিউবটা আমি ছেড়ে দিই, টায়ারটা যদি আমি ছেড়ে দিই, আমি জানি না এখানে কতটুকু পানি আছে, আমি থাকতে পারবো কি না, আমার মনের মধ্যে একটা কামড় দেয় এখন কি হবে। আর আমিও তখন হয়তো ভাটা চলতেছিলাম, আমি জানি না, ওই টাইমটা 12টা একটা দিকে এরকমই চলে, তো আমি যে হাত দিয়ে এরকম পিছনে আসবো সেটাও আমি পারতেছি না, যদি এটা মানে উল্টা হয়ে পড়ে যায় তো আমি শেষ। তো আমি মুভমেন্ট করতেছি না, জাস্ট ওটার উপর বসে আছি। আমার খেয়াল আছে যে আমি ওই সময় তিনবার পিছনে তাকাই, একবার যে ফার্স্ট তাকায় দেখলাম যে সবাই এরকম ছোট ছোট, আমি দূর থেকে এসে বসছি, তখনই আমি দেখি যে একটা কাপল থাকে এখানে, হ্যাঁ তারা একটা বিশেষ মোড়ে থাকে। তো আমার চিল্লা চিল্লি বা আমার এরকম হাত নাড়ানোর দেখে ওই মহিলাটা তাকায় আমার দিকে, তো ছেলে তাকে আবার বলে আরে এগুলো দেখার দরকার নাই তুমি এদিকে আসো, বলে তারা আবার বিজি হয়ে যায়। তো দেখার পর আমার খুব কষ্ট লাগে, আসলে এখন যে যার মতো ব্যস্ত নিয়ে আছে, আমি বিপদে পড়ছেন কি আমার বাঁচাবে, আমি একাই আছি, ব্যাস আমি আল্লাহর আল্লাহর দিকে ঘুরছি আর কি, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ বাঁচাবেন, যেখানে যেভাবে পারে আল্লাহ পারে বাঁচাইতে। তো আমি তো হতাশ হয়ে আমি আবার সামনের দিকে ফিরলাম, আমার সামনে হচ্ছে শুধু পানি আর পানি, আর পিছনে আমি ঘুরে তাকাতে পারতেছি না কারণ যদি উল্টাই ফেরা যায়। তো দ্বিতীয়বার যখন আমি তাকাই তখন যে ওই যে ভাইটা ছিল রাকিব ভাই, তার সাথে আমার আই কন্টাক্ট হয়, তার সাথে যখন আই কন্টাক্ট হয় তখন আমি একটু আশা ফিরে পাই যে হ্যাঁ মানে উনি তো আমাকে চিনেন আলহামদুলিল্লাহ, এখন হয়তো সে একটু আগে আসবে বা কিছু একটা জানে, তিনি জানেন আমি সাঁতার জানি না এত দূরে, এর ভাইবা যদি সে আমার কাছে আসেন আমাকে একটু বাঁচান, তো আমি একটু আশা ফিরে পাই। এরপরে আমি ওনাকে এরকম হাত দিয়ে হাত নাড়া দিয়ে আমার সাথে আই কন্টাক্ট করার জন্য চেষ্টা করি এবং সে আমার দিকে তাকায়, তাকানোর পরে আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে ভাই আমি বিপদে পড়ছি, আমি এত দূরে এসে পড়ছি, তুমি আসো, এরকম হাত দিয়ে বলেছি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো,
হাতের
ইশারায় বুঝাই যে তুমি এদিকে আসো। তো উনি যেটা আমাকে বলেন, উনি দূর থেকে আমার ইশারায় যেটা বলেন যে আমি পারবো না তুমি যাও, এরকম করে উনি হাতের ইশারায় বলেন, নিজের দিকে তাকায় বলেন যে আমি পারবো না তুমি যাও। কারণ হলো এটা, কারণ ওনার সাথে আমার শুরুতে চুক্তি ছিল দেখি কি আগে যেতে পারে, তো উনি যখন আমাকে দেখছেন আমি এত দূরে চলে গেছি, তো উনি ভাবছে যে ঠিক আছে ওই চুক্তিতে তো তুমি ফার্স্ট হয়েছো, তুমি তো অনেক আগে চলে গেছো ভাই, তুমি গেছো তুমি যাও আমি আর আসতে পারবো না, উনি এটা ভাবতেছেন। কিন্তু ওটা আমি বুঝাতে পারি নাই যে আমি বিপদে পড়ছি, এটা পরবর্তীতে উনি বলছেন। তো এটা যখন আমি ওখান থেকে বুঝতে পারছি যে উনি এইটা ভাইবা বসে আছে যে ওই তো কার সবার আগে যাওয়ার কথা ছিল আপনি তো চলে গেছেন, তো ঠিক আছে আপনি থাকেন ভাই আমি যাবো না, উনি এটা বুঝতেছে। এটা যখন আমি বুঝছি ওখানে বসে, বাস তখন তো আর কোনো আশা নাই, কারণ আমার আর কোনো লোকজন এখানে নাই, বাস উনি আমাকে চিনতেন উনি এটা বুঝতেছেন, তো বাস এখানে আসার কোন নাই, বাস আমি ওই যেভাবে বসা ছিলাম ওখানে বসে আমি জাস্ট আমার এখন খেয়াল আছে আমি জাস্ট তওবা করছি যে যা করছি জাস্ট আমি এখন আল্লাহর দিকে চলে যেতেছি, সব তওবা করে আমি কালেমা পড়তেছিলাম যে আমার ফিরে আসার কোনো ওয়ে নাই কোনো ইচ্ছাও নাই, এমন জায়গায় আমি জাস্ট ভাবতেছি আমি মারা যাবো একটু পরে, এরপরে পেপারে আসবে যে একজন নিখোঁজ হয়েছে কুয়াকাটায় শেষ, কিন্তু কে জানবে যে আমি এরকম বিপদে পড়ছি। বাস আমি জাস্ট ওইদিকে তাকায় আমি তওবা করতেছি এবং কালেমা পড়তেছিলাম, এরকম কিছুক্ষণ যায় আমার আসারও কোনো ওয়ে নাই কোনো কারণও নাই এবং আমার ইচ্ছাও তখন শেষ, বাস আমি কানতেছি। আর এমন সময় আমার মনের মধ্যে বলতেছে যে একবার পিছনে তাকা, একবার পিছনে তাকা, আমি আসলে ওই যে খেয়াল আছে যে আমি টায়ারটা ধুইরা আমি জাস্ট পিছনে ফিরে তাকাই, তাকানোর পরে আমি দূরে একটা পিচ্ছি দেখতে পাই, দেখতে একটা জাস্ট তার দিকে আমার চোখটা যায়, একটা পিচ্ছি দাঁড়ায় আছে দূরে, এখন আমি তারে দেখছি দিনের আলোয়, সেটা প্যান্ট পরা ছিল কালো, ওই সে স্ট্রাকচার ছোট যেরকম ওরকমই, তার দিকে আমার চোখটা যায় একবার পিছনে থাকে, আমি জাস্ট তাকে তার দিকে আমার চোখটা পড়ছে, তো আমার কোনো আশা কিছুই জাগে নাই, আমি বুঝিও নাই যে এটা সে, জাস্ট আমি পিছনে তাকায় কেন জানি মনে হইল তার দিকে তাকে আমি হাত নাড়াইলাম যে ভাই মানে এরকম এরকম করছে, হাত নাড়াইছি হাতের ইশারায় তারে আমি এরকম বুঝাইছি যে আমি বিপদের মধ্যে যে আমি বিপদের মধ্যে আছি। তো এতগুলি মানুষ হয়তো আমাকে দেখছে কেউ বুঝে না যে আমি বিপদের মধ্যে আছি, কিন্তু এই পিচ্ছি কিভাবে বুঝলো যে আমি বিপদের মধ্যে আছি, তো সে আমারে দূর থেকে জাস্ট হাতের ইশারায় বলল থাকেন থাকেন জাস্ট ওয়েট আমি আসতেছি, মানে এরকম একটা বুঝাইলো যে হাত দিয়ে থাকেন থাকেন এরকম বুঝাইলো জাস্ট ওয়েট। তো আমি তো এরকম তাকে আছি কিছুই বুঝতেছি না, সে দেখলাম যে দৌড় দিয়ে একটা টায়ার নিল, টায়ার নেওয়ার পর সে একটা দৌড় দিল, দৌড় বড় টায়ারটা এরকম ঢিল দিল পানির মধ্যে, এরপর সে লাফ দিয়ে টায়ার উপর উঠলো, টায়ারটা সে এক হাতে তো বসে আছে আর এক হাতে টায়ার যেরকম সাঁতরাতে 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 আমার কাছে আসলো, আমার এক হাত দিয়ে ধরছে আর আরেক হাতে সে মানে পানির মানে মানে সাঁতরাইছে সে পাড়ের মধ্যে আসছে। এই যে ঘটনাটা ঘটছে সেটা এক মিনিটের মধ্যে ঘটে গেছে, মানে আমি এত দূরে ছিলাম, তার সাথে আমার আই কন্টাক্ট হইলো, সে দূরে আসলো, মানে একটা তাড়াহুড়ার মধ্যে জিনিসটা ঘটে গেছে। আমি বুঝতে পারি না যে এত দূর থেকে আমি এত তাড়াতাড়ি কিভাবে এসে পড়লাম। তো যখন আমি পারে এসে নামছি, সে আমার দিকে আমাদেরকে বলতেছে আমাদের যে এত ভয় পান কেন, হয়তো আমার কাছে ডাকতেছে, সে আসতে বলতেছে, রিলেশন করতে চাইতেছে, এত ভয় পান কেন দেখে। এই কথা বলার পর আমি তো যেইখান থেকে আসছি আসার কোনো নিয়ত নেই আমার, আমি তো শেষ, সেখান থেকে আসার পর আমার কোনো উত্তর টুত্তর নেই, জাস্ট আমি দাঁড়ায় আছি। এই সময় আব্বু আসছেন, আরো আঙ্কেল আন্টি আসছেন, আরে তোমরা কইছিলা কইছিলা, আরে আমি আব্বু বলতেছেন দূর থেকে দেখতেছি কালো একটা জানি কি নড়তেছে। আমি যেখানে দাঁড়ায় আছি সে আমার পাশে দাঁড়ায়, সেটা আমি দেখতেছি, কিন্তু আমি বলতেছি যে এই যে এই যে এই যে, আমি বলতেছি পিছি থেকে হাত দিকে, তুমি কি বলতেছো এই যে এই যে, আর এদিক তাকাও তুমি কইছিলা এতক্ষণ, তার মানে ওরাও দেখতেছে না যে আমার পাশে দাঁড়ায় আছে। এরপরে যখন আমি পুরো মুভ করছি, ঘুরছি, ঘুরে বলছি যে এই যে পিচ্ছি একটা, ফলে দেখো পিচ্ছি নাই, টায়ারও নাই, ও পিচ্ছিও নাই। যারা যারা থ্যাংকস বলবো যে ভাই তুই কে এতদিন আমার সামনে আসিস, এমনি এভাবে আসিস, একটু থ্যাংকস বলবো যে ওই নাই। হ্যাঁ, এরপরে তারা মানে এখনো রাসেল ভাই, তার সাথে আমার বিভিন্ন সময় দেখা হয়, এটা আমি অনিয়ারে বলতে চাইতেছি না, বিভিন্ন সময় দেখা হয় বিপদে আপদে, হ্যাঁ বিভিন্ন একটা সময় তার সাথে আমার দেখা হয়।
অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ঘটনা শুনলাম আমরা। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের SMS করেছেন, এখানে জেরিন আমাদের খুলনা থেকে লিখেছেন এবং আমাদেরকে তার কাছে অবশ্য ঘটনাটা তেমন বেশি ভালো লাগে। আমাদেরকে তাসমিম আমরা SMS করেছেন, সাদিক খান সুরাইন থেকে SMS করেছেন, গোলাম রাব্বি আমাদের SMS করেছেন মিটফোর্ড ঢাকা থেকে, এবং আমাদেরকে SMS আচ্ছা তিনি বলছেন সরি নেক্সট এপিসোডের শিওর ঘটনা পাবো, আমরা ওয়েট করবো আপনার জন্য। ফুর্তি আচ্ছা নাম লেখেন নি, তন্ময় আমাদের, তন্ময় এবং ফাতেমা আমাদের সাথে আমাদেরকে SMS করেছেন, রাতুল আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন ভূত ফেম তার অনেক পছন্দের, স্যান্ডি আমাদের SMS করেছেন লিখেছেন আই লাভ ঘো বা ভূত ফেম হবে এটা। আমাদেরকে এছাড়া SMS করেছেন সুমন, রাসেল এবং শিরা ময়মন সিং থেকে আমাদেরকে এছাড়া SMS করেছেন তাসমিম এবং তিনি বলছেন দ্য নাইট বিকামস অ্যালাইভ উইথ ভূত ফেম, এবং তিনি আরও বেশ কিছু কথা লিখেছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন ভূত ফেম অসাম। আমাদেরকে ডিজে আচ্ছা খিলগাঁও থেকে পড়তে পারলাম না SMS-টা, প্রিন্স আমাদের কচুখের থেকে SMS করেছেন ভালো লাগছে তাই লিখেছেন, আমি শাহিন ভুঁইয়া লিখেছেন অনেকদিন পর শুনছি অ্যান্ড তিনি পছন্দ করছেন আজকের এপিসোডটি, আমাকে লিখেছেন অপু সাভার থেকে, এছাড়াও আমাদেরকে জাহিদ জিহাদ আমাদের কেরানীগঞ্জ থেকে SMS করেছেন, সাজ্জাদ আমাদের লিখেছেন আই লাভ ভূত ফেম, শুভ রংপুর থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি দেবশ্রী এবং তিনি বলছেন ঘটনাটার কাছে খুব ভালো লেগেছে, আপন সাহা আমাদের SMS করেছেন ময়মন সিং থেকে, অনেকদিন পর তিনি ভূত ফেম শুনছেন, যারা অনেকদিন পর শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম ব্যাক এবং আশা করছি যে এখন থেকে রেগুলার আপনাদের পেয়ে যাবো। রিয়াদ আমাদের নারীন্দ্র থেকে SMS করেছেন এবং তিনি বলছেন ভূত ফেম অসাম, আমাদেরকে নীরব ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে কাশফি এবং তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা বেশ ভয়ের ছিল, আমাদেরকে লামিয়া SMS করেছেন, ফালাক আমাদের SMS করেছেন কামিজ বরিশাল থেকে লিখছেন আই লাভ ভূত ফেম, আমাদেরকে এছাড়াও শিমুল রাজবাড়ি থেকে SMS করেছেন আমাদেরকে আলভি ফার্স্ট স্টোরিটা জোস, ফারহান মিরপুর থেকে SMS করেছেন আমাদেরকে সিদ্দিক জুরাইন থেকে, আরো অনেকে SMS করেছেন, আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফেসবুকেও আমরা দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করেছেন আব্দুল ওয়াসি জামিল, সঞ্জিদা আমাদের SMS করেছেন, এনপি সাব্বির আমাদের কমেন্ট করেছেন এখানে, কমেন্ট করেছেন নীলিমা রয় সহ আরও অনেকে দেখতে পাচ্ছি, যে মাহাদি মুন্না, মাহফুজ মিলন, আহমেদ বাঁধন, আসলাম শেখ, এমডি ইসমাইল হোসাইন, প্রণব রয়, আমি সবগুলো পড়ছি না কারণ আপনারা ফেসবুকে গেলেই এগুলো সব দেখতে পারবেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমি পড়ি এখানে কমেন্ট করেছেন আমাদেরকে অমিত হাসান সজল, সুমি আখতার, এছাড়াও আমাদেরকে নিঝুম রাত্রি, শরীফুল মিক্স সোহান সহ আরও অনেক এখানে কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো আপনারা এখানে গেলেই দেখতে পাবেন। চলে যান www.facebook.com/radiofoodte, একটা ছোট্ট ব্রেকে যাব এবং ব্রেকের পরে ফিরে আসবো আবারও নতুন আরেকজন অতিথি নিয়ে, সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুডটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুডটি। The night comes alive with Gramin phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত FM, আমি রাসেল আছি সাথে, আমার সাথে হচ্ছে মাসুম এবং আজকের অতিথিরা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কয়েকটা কমেন্ট, তানভীর মেহেদি লিখেছেন যে ওকে আই এম প্রিপেয়ার্ড ফর ভূত FM, আমাদেরকে এছাড়াও HR অর্পণ লিখেছেন খুব ভয় লাগলো ফারাবি ভাইয়ের ঘটনাটা, বাংলা JT ZT লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাম, এইচ আর অর্পণ আবার লিখেছেন, ভূতাত্মের সাথে আছি পুরো সময় জুড়ে। নুরুজ্জামান রনি লিখেছেন, ঘটনাগুলো ভয়ের মিউজিকের তো জবাব নাই। শেখ মাইন আহমেদ লিখেছেন যে ভয় ফ্রিজ হয়ে যাচ্ছি আমাদেরকে। নীল আকাশ লিখেছেন, ঘটনাটা খুব ভালো লাগলো আমাদেরকে। কিঙ্কর কুমার বিশ্বাস লিখেছেন যে থ্যাংকস ভূতাত্ম ফ্রম ইন্ডিয়া। ওকে, সো আমরা চলে যাব আবারও ঘটনায়। আমাদের সঙ্গে একজন অতিথি গত সপ্তাহে ছিলেন, যার ফেসবুক পোস্টে, আমাদের ফেসবুক পোস্টে তার ছবিও আপনারা দেখেছেন, এবং তিনি সেই পরে যে ঘটনাটা বেশ ভয়ঙ্কর একটা ঘটনা, সেই ঘটনাটা তিনি স্বপ্নে দেখেছিলেন যে জিনিসটা সেটা বাস্তবে ঘটেছিল, এবং সেরকম বেশ কয়েকটা সিরিজ আছে তার মানে ঘটনার একের পর এক ঘটে গেছে। এবং সেই ঘটনার মধ্যে যে ঘটনাটা তিনি সেদিন বলার সুযোগ পাননি বা সময় পাননি, আজকে সেই ঘটনাটা তিনি বলবেন। এবং সেই ঘটনাটা আমরা বলেছিলাম যে নেক্সট উইকে আমরা শুনব। তিনি এখন আমাদের স্টুডিওতে সরাসরি চলে আসছে তার কাছে। আপনার নামটা প্লিজ আরেকবার সবাইকে বলবেন, আরেকবার প্লিজ।
হ্যালো লিসেনার্স, আমি আসিফুজ্জামান পিয়াল বলছি।
রাইট পিয়াল, আপনার ঘটনাটা আমরা শুনি।
কি ভাই, ঘটনাটা 2010 সালের দিকে, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। আমি মাঝে মধ্যেই মুভি বা কোনো জিনিসপত্র পড়লে বা বন্ধুদের সাথে আড্ডা মারতে তাদের সাথে দেখা করতে যেতাম। তা এমন একটি দিনের ঘটনা, আমি রাতে ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে আমি মাঝরাতের দিকে একটি স্বপ্ন দেখি। স্বপ্নটা এমন ছিল যে আমার যে বিছানাটা তার মাথার কাছে আসলে জানালাটা ছিল। আমি ঘুমাচ্ছি, এমন সময় আমি দেখলাম যে জানলার একটি পাল্লা খুলে গেল, এবং পাল্লার ওপাশে আমি যে মূর্তিটা দেখতে পেলাম খুবই ভয়ঙ্কর। আগের এপিসোডে আমি যেভাবে বলেছিলাম যে একটি হাড় চামড়ার মতো,
মানে দেখা দেখে মনে হয় শুধু চামড়াই আছে, ভেতরে মাংস নাই, কঙ্কালের উপরে চামড়া লাগা,
এবং নারী মূর্তি ছিল জিনিসটা।
জি,
তা ওই জিনিসটা জানলা দিয়ে একটা হাত বাড়িয়ে, যেহেতু আমার মাথাটা জানলার কাছেই থাকতো, মাথায় হাত বোলাচ্ছে, কপালে মাথায় হাত বোলাচ্ছে। আমি একটা স্বপ্নে দেখছি এবং স্বপ্নটা অতি বাস্তব মনে হচ্ছে, বাস্তবেই হচ্ছে এমন কিছু। হাত বোলাচ্ছে এমন পর্যায়ে আমি ঘুমাচ্ছি, আমার তখনও ঘুমটা ভাঙেনি, আমি স্বপ্নেও ঘুমাচ্ছি এবং সত্যি সত্যিও ঘুমাচ্ছি। তখন যেটা হলো, স্বপ্নে আমি যেটা দেখলাম যে হাত বোলাতে বোলাতে একসময় তার হাতে যে বড় বড় নখ, সেই নখটা নিয়ে আমার কপালে আঁচড়াতে লাগলো,
চাপ দিয়ে ধরে
আশ্রাতে লাগলো, এবং কপালতে মানে রক্ত বের হচ্ছে এবং আমি ব্যথা লাগছে। এমন সময় আমার ঘুমটা ভেঙে যায় ধরফর করে। ভেঙে যাওয়ার পরে আমি উঠে বসে একটু ইজি হওয়ার ট্রাই করি।
তখন আপনি ব্যথা অনুভব করছিলেন ঘুম থেকে যখন জেগেছেন? তারপরে
ঘুম থেকে ওঠার পরে আমি হালকা ব্যথা অনুভব করছিলাম, মনে হচ্ছিল মাথাটা ভারী হয়ে গেছে এবং কপালের একটা ব্যথা করছে কিছু। মাথা ব্যথা করলে কপালের সামনে যেভাবে একটা ব্যথা অনুভূত হয় এই টাইপের কিছু,
কিন্তু কেউ আচড় দিয়েছে এরকম টাইপের কোনো ব্যথা তখন আপনি বুঝতে পারেন
না? না, পুরো কপালটা বা মাথাটা জুড়ে একটা ব্যথা।
ওকে,
আমি কিছুটা ইজি হলাম, ভাবলাম যে এটা হয়তো দুঃস্বপ্ন, একটি অন্য দুঃস্বপ্নের মতো একটি দুঃস্বপ্ন। আমি এটা এতটা গুরুত্ব দিইনি। সেই দিন সকালে আমি সবকিছু ঠিক ছিল, সকাল বিকাল সবই ঠিক ছিল, কোনো সমস্যা নেই। সেদিন আমি যেমন বলছিলাম প্রথমেই যে আমি মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দিতে অথবা মুভি আদান প্রদান বা পেন ড্রাইভ দেওয়া নেওয়া করতে যেতাম। সেদিন সন্ধেবেলা আমি এক ফ্রেন্ডের বাসায় যাই, তার নাম সজল, তার বাসাটা ছিল যশোরের চাঁচড়া এলাকায়। তা ওর সজলের বাসা থেকে আমি পেন ড্রাইভে কিছু মুভি নিয়ে আমি পথে আসার পথে, আমার বাসায় আসার পথেই আরেকটা ফ্রেন্ডের বাসা পড়ে রুমি, ওর বাসায় একটা পেন ড্রাইভ দিয়ে যাওয়ার কথা ছিল আমার। তা আমি সজলের বাসা থেকে রুমির বাসায় যাচ্ছি। তা যাওয়ার পথে ওখানে একটি জায়গা পড়ে যেটার নাম হচ্ছে শঙ্করপুর। সেই শঙ্করপুরে একটা মুরগি ফার্ম নামে একটা এলাকা আছে, একটা মুরগির ফার্ম আছে, ওটা শঙ্করপুর মুরগি ফার্ম বলা হয়। তা সেই মুরগি ফার্মের গেটের থেকে একটু সামনে আসলে একটা বড় বট গাছ পড়ত, বট গাছের নিচে একটা মন্দির টাইপের আছে, কিন্তু স্পেসিফিকলি আমার মনে নাই যে আসলে মন্দিরটা কিসের ছিল, মানে মানুষ ওখানে পূজা করত। তখন আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রায় 7:30-8টা। আমি তখন সাইকেল ইউজ করতাম। যখন আমি ওই বট গাছ এবং মন্দিরে যে জায়গাটায় ছিল ওটা ক্রস করব, ঠিক তখনই আমার পিঠে কেউ একটা জোরে থাবা দেয়, থাবা অথবা ধাক্কা টাইপের কিছু একটা আমি
অনুভব করতে পারেন আপনি।
জি, এবং যেটা হয় যে সাইকেল থেকে মানুষ পড়লে সাইডে পড়ে বা কোনোভাবে অ্যাক্সিডেন্টলি পড়লে পড়ে, কিন্তু আমি যেভাবে পড়েছিলাম সেটা হচ্ছে সাঁতার দেওয়ার সময় আমি যেভাবে ডাইভ দিই, একদম সাইকেল থেকে ডাইভ দিয়ে আমার মাথাটাই পড়েছিল পিচের রাস্তার পরে, এবং আমার শরীরে আর কোনো ক্ষতর চিহ্ন ছিল না, শুধু মাথায়, এবং আমার কপাল সহ মাথা ফেটে পুরো রক্তাক্ত হয়ে যায়। এবং তখন আমার আশেপাশে লোক জড়ো হয়ে যায়, এবং আমার কিছুক্ষণ আমি ফেইন্ট অবস্থায় ছিলাম, জ্ঞান ছিল না। তারপরে জ্ঞান আসার পরে যেটা দেখি, লোকজন আমার মাথায় পানি দিচ্ছে এবং যেখানে রক্ত বেরোচ্ছিল একটা কাপড় চাপা দিয়ে রাখছে। তারপরে তারা আমাকে জিজ্ঞেস করে যে তোমার আশেপাশে কি কেউ পরিচিত আছে। তখন আমি অনেক কষ্টে আমার যে ফ্রেন্ড ছিল রুমি, ওর নাম্বারটি বলিল আশেপাশের লোকদের, তারা ওকে ফোন দেয় এবং ও এসে আমাকে ওখান থেকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। এবং তারপরে আমি অনেকদিন অসুস্থ ছিলাম, এটাই ছিল ভাই আসলে আমার।
লিটন, আপনি নামটা একটু প্লিজ আপনারা সবাই শুরুতে লিখবেন, আরো একবার জানিয়ে দিন যদি আমাদের এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutofm@radiofurti.fm, which is bhutofm@radiofurti.fr, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলব ঘটনা না লিখে সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনার শুরুতে অবশ্যই প্রত্যেকেই উল্লেখ করুন যারা দেশে আছেন যে আপনার কি স্টুডিওতে সে ঘটনাটা শেয়ার করতে চান, নাকি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে এসএমএস করছেন সুজন বাবু। আচ্ছা, তার আগে বলি ফেসবুকে যেতে হলে www.facebook.com/radiofurti, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, চলে যান সেখানে। আমাদেরকে শাহেদ লিখেছেন যে অনেকদিন পরে ভূত এফএম শুনছেন এবং তিনি বলছেন ভালো লাগলে ইনশাল্লাহ রেগুলার শুনবো। অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই শুনবেন। আমাদেরকে সুব্রত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে লিখেছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কাছে ইউনিভার্সিটি থেকে লিখেছেন, এটা তার প্রথম এসএমএস, এবং তিনি লিখেছেন যে লাভ ইউ ভূতাফম অ্যান্ড থ্যাংকস রাফেল ভাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদেরকে অনন্যা লিখেছেন ভাই আই লাভ ভূতাফম। আবির আমাদের লিখেছেন রাফেল ভাই ঘুমাতে পারছি না। হাসান আমাদের লিখেছেন যে আমরা সব এপিসোড তারা হচ্ছে আচ্ছা সব আমি বুঝি নাই তারপরে এস এম এসটা। ফুয়াচি রহমান আমাদের এস এম এস করছেন, মাজহার আমাদের এস এম এস করছেন, আমাদেরকে এস এম এস করছেন শেফা, এছাড়াও শাহরুখ আমাদের এস এম এস করছেন এবং আমাদেরকে এস এম এস করছেন দেখতে পাচ্ছি সিফাত, খুব ভালো লাগছে লিখেছেন প্রিন্স, আমাদের কচুঘাট থেকে এস এম এস করেছেন, আমাদেরকে এস এম এস করেছেন নাচ ধানমন্ডি থেকে, এবং তিনি বলছেন যে মেয়েকে নিয়ে ভূত এফ এম শুনছি। আমাদেরকে এছাড়াও কবির জিঞ্জিরা থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন ভালো লাগছে ফুর্তি লাগছে। আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি ইফতি লিখেছেন আই লাভ ভূত এফ এম। নাজিয়া আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন রাজ্জাক তেজগাঁও থেকে, এছাড়াও নীলয় আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আরাফত, এছাড়াও আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি বি কে সজল সহ আরো অনেকে। একটা অদ্ভুত ঘটনা শোনাই, আমি জানি না কতটা ভয় লাগবে, ঘটনাটা বেশ অদ্ভুত। একটা অদ্ভুত বাড়ির খবর আপনাদেরকে দিই যে এরকম বাড়িও আছে, এবং আপনারা যারা একটু আগে যে ঘটনা শুনলেন, আমার মনে হয় যে স্বপ্নে আর কিছু না, বাস্তবে ঘটার দরকার নাই। স্বপ্নে যদি আপনি দেখেন যে জানলা দিয়ে খুব বাস্তবে মানে খুব একদম এতটা সত্যি যে বাস্তব মনে হয় এরকম একটা ঘটনা ঘটেছে স্বপ্নে, যেটা দেখলেন যে আপনার জানলা দিয়ে কেউ হাত বাড়িয়ে দিয়ে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আঁচড় দেওয়ার কোনো দরকার নেই কিচ্ছু না, জাস্ট একজন বৃদ্ধ কেউ একজন মহিলা যার হাতটা কিনা কঙ্কালের মতো এবং হাতের উপর শুধু চামড়াই রয়েছে, সে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এইটুকু দেখাই যথেষ্ট। আজকে যদি এরকম কেউ কোনো স্বপ্ন দেখেন আমার মনে হয় যে যথেষ্ট ভয় পাবেন। সো যিনি এখানে এসেছেন এবং যিনি ঘটনা বললেন তার কেমন লেগেছিল সেটা নিশ্চয়ই আপনি মানে আন্দাজ করতে পারেন। যাই হোক, আমাকে নাম বলতে নিষেধ করেছেন এমন একজন আমাদেরকে মুরাদপুর চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন, আমি এস এম এস না ইমেইল করেছেন, আমি সেই ঘটনাটা পড়ছি ঠিক যেভাবে লিখেছেন। আসসালামু আলাইকুম ভূত এফ এম এর সকল সদস্য এবং শ্রোতাবৃন্দ, রাসেল ভাই কেমন আছেন জিজ্ঞাসা করব না, আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি ভূত এফ এম এর একজন নতুন শ্রোতা, আমি 2013 সাল থেকে ভূত এফ এম এর প্রতিটি এপিসোড ডাউনলোড করে শুনি, অনেক ঘটনা জেনেও ব্যস্ততার কারণে ভূত এফ এম এর ঘটনা পাঠানো হয় না। রমজানে কিছু অবসর পেয়ে আমি ঘটনা ভূত এফ এম এর শ্রোতাদের জন্য লিখে পাঠালাম। রাসেল ভাই, আপনাদের সাথে আজ যে ঘটনাটা শেয়ার করবো তা বাহরাইনের একটি লোকাল ঘটনা, এই ঘটনাটি জানে না এমন লোকাল অ্যারাবিয়ান খুব কম। রাসেল ভাই, ঘটনাটি যতটুকু না ভয়ের তার চেয়ে অনেক বেশি অদ্ভুত। ঘটনাটি আমি 1996 সালে প্রথম আব্বুর মুখে শুনি। বলে রাখা ভালো, আমার জন্ম এই দেশে। 1990 সালে যখন ইরাক এবং কুয়েতের মধ্যে যুদ্ধ বাধে, তখন আমরা পুরো পরিবার দেশে ফিরে আসি। চাকরির সুবাদে 2009 সালে আমি আবার বাহরাইনে ফিরে যাই। ফিরে আসার প্রায় বছর খানেক পর আব্বুর মুখে শোনা ঘটনাটি সত্য যাচাই করতে আমি কিছুটা লোকাল অ্যারাবিয়ান ও আমার বসের সাথে ঘটনা শেয়ার করি। যাদের সাথে আমি ঘটনা শেয়ার করি তারা সবাই বলে ঘটনাটা সত্য। রাসেল ভাই, কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। যতটুকু আমি জানতে পারি, ঘটনাটা আজ থেকে প্রায় 30-35 বছর আগের। ঘটনাটি একটি বাড়িকে নিয়ে। বাড়ির মালিক লোকাল এক ধনী ব্যক্তি। বাড়িটি বাহরাইনের রাজধানীতে অবস্থিত। সঙ্গত কারণে আমি বাড়িটির নাম এবং এরিয়ার নাম আমি বলছি না। বাড়িটি তৈরি করার সময় তেমন কোনো প্যারানর্মাল কিছু ঘটেনি। ঘটনা শুরু বাড়িটি রেডি হওয়ার পর থেকে। বাড়িটি রেডি হওয়ার পর কিছু ফ্যামিলি এই নতুন বাড়ির বিভিন্ন ফ্লোর এবং বিভিন্ন ইউনিটে শিফট হয়। কিছু ব্যাচেলর এই বাড়িতে শিফট হয়। বাড়িতে 7টি ফ্লোর, প্রতিটি ফ্লোরে 4টি করে ইউনিট। ঘটনাগুলো ছিল অনেকটা এরকম। রাতের বেলায় যখন বাড়িতে বসবাসকারী সকল সদস্যরা ঘুমিয়ে পড়ত, তখনই ঘুমন্ত ব্যক্তিদের রুম বা বিছানা থেকে বা ফ্লোর ইউনিট পরিবর্তন করে দেওয়া হতো। ধরেন, রাতে কেউ একজন সেকেন্ড ফ্লোরে এই ইউনিটে ঘুমিয়েছিল, কিন্তু মধ্যরাতে বা সকালে সে নিজেকে আবিষ্কার করে অন্য এক ফ্লোরে এবং অন্য এক রুমে, অন্য এক ইউনিটে বা অন্য এক বিছানায়। এভাবে সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে, ফিফথ ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে, সেকেন্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে, এভাবে এ ইউনিট থেকে বি ইউনিট, সি ইউনিট থেকে ডি ইউনিট, এভাবে কখনো রুম, কখনো বিছানা, কখনো ফ্লোর, কখনো ইউনিট, এভাবে পরিবর্তিত হতে থাকে। এমনকি অনেকে মধ্যরাতে নিজেকে বাড়ির বাইরে আবিষ্কার করে। কিভাবে করা হতো তা কেউ বুঝত না বা কোনো কারণ খুঁজে পেত না। এখানে অদ্ভুত ব্যাপার হলো, প্রতিটি রুম এবং ফ্ল্যাটের দরজা কিন্তু ভেতরের দিক থেকে বন্ধ থাকত। এসব প্যারানর্মাল ঘটনা ঘটার পর থেকে বাড়িটি বাহরাইনে মোস্ট হন্টেড বাড়ি বা ভূতুরে বাড়ি নামে পরিচিতি লাভ করে। স্টিল বাড়িটিকে নিয়ে বাড়িটিকে সবাই এই নামেই চেনে। এসব প্যারানর্মাল ঘটনার পর থেকে বাড়ির মালিক খুব বেশি চিন্তিত হয়ে পড়েন, কেননা বাড়িটি এত বেশি হন্টেড হয়ে গিয়েছিল যে কোনো ফ্যামিলি বা ব্যাচেলর ওখানে থাকতে বা ভাড়া নিতে সাহস পেত না। ঘটনার পর মালিক দেশের স্বনামধন্য মসজিদের ইমামদের নিয়ে আসেন, কিন্তু কোনো ইমাম সমাধান দিতে না পারায় ঘটনা চলতে থাকে এবং কিছুদিনের মধ্যে বাড়িটি জনমানবহীন হয়ে পড়ে। এর মধ্যে বাড়ির মালিক বিভিন্ন দেশের স্বনামধন্য ইমামদের সাথে যোগাযোগ করতে থাকেন। অবশ্যই ইরাকের এক বড় ইমাম এই সমস্যার সমাধানে ধ্যান দিতে পারবেন বলে জানান, কিন্তু কিভাবে উনি সমস্যার সমাধান করবেন তা কাউকে জানানো হয়নি। যোগাযোগ করার পর কিছুদিন পরে ওই ইমাম সাহেবকে বাহরাইনে নিয়ে আসা হয় এবং ইমাম সাহেব বাহরাইনে আসার কিছুদিন পর ওই বাড়িতে যান এবং ইমাম সাহেবের এলএমের মাধ্যমে জানান যে এই সমস্যার একটাই সমাধান, তা হল বাড়িটি মুক্ত হস্তে দান করে দিতে হবে। কোনো প্রকার দাবি রাখা যাবে না। বাড়ির মালিক ইমামের শর্ত মেনে নেন এবং কারণ আর কোনো রাস্তা জানা ছিল না তার। পরবর্তীতে জানা যায় ওই বাড়িটি জায়গাটি জিনদের বসবাসের স্থান ছিল। কিছুদিনের মধ্যে সমস্যার পরিমাণ কমতে থাকে, তবে একেবারে বন্ধ হয়ে যায়নি। এখনো মাঝে মাঝে এই সমস্যাগুলো চলতে থাকে এবং ওই হন্টেড বাড়িটি কয়েকবার দেখার সুযোগ হয়েছে আমার, তবে আমি বাড়িটির ভেতরে প্রবেশ করিনি। বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এখন একটি ছোট মার্কেট হয়েছে। বাকি ফ্লোরগুলোতে ব্যাচেলররা রুম শেয়ার করে থাকে। বাহিরের দিক থেকে দেখলে বাড়িটি যেমন হন্টেড ছিল তা বোঝা যায় না। দান করার পর থেকে মনে হয় বাড়িটি কোনো উন্নয়ন হয়নি। এবং এই বাড়িটা ছিল আমার, এটা ছিল আমার ঘটনা। ভালো লাগলে ভূত এফএম শ্রোতাদের সাথে শেয়ার করবেন। আমার আরও কিছু ঘটনা আছে যেগুলো অবসর পেলে লিখে পাঠাবো। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি জানি না যে কতটুকু ভালো লেগেছে, বাট এই ঘটনাটা বেশ অদ্ভুত। এরকম একটা বাড়ি যে আপনিও যদি কোনোদিন ফেস করে যে আপনার বাসায় রুম চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘটনা মানে দরজা বন্ধ, সবকিছুই বন্ধ, কিন্তু এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে চলে যাচ্ছেন, কোনো সময় বাসার বাড়ি চলেছেন, এবং ফ্রিকোয়েন্টলি এটা হচ্ছে এবং সবার মধ্যে হচ্ছে, আপনার সব ফ্যামিলি মেম্বারের মধ্যে বা একটা পুরো অ্যাপার্টমেন্ট যেখানে আপনি একটা ফ্ল্যাট নিয়েছেন সেখানে সব ওই বিল্ডিং এর সবার সাথে যদি একই ঘটনা ঘটে থাকে, তাহলে ব্যাপারটা তো খুব অদ্ভুত, তাই না? যাই হোক, আমরা চলে যাবো আবারও একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং আশা করছি যে আপনাদের পরবর্তী যে ঘটনাগুলো সে ঘটনাগুলো আরো বেশি আপনাদের আনন্দ দিতে পারবে। এবং আরো একবার যাবার আগে জানিয়ে যাই, ব্রেক নেবার আগে জানিয়ে যাই যে আমাদের এসএমএস করতে হলে চলে যান মোবাইলের মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। ইমেল করতে চাইলে চলে যান bhutfm@radiofurti.fm, এটাতে এই অ্যাড্রেসে, এই অ্যাড্রেসটিতে আপনি আমাদের আপনাদের ইমেলগুলো পাঠিয়ে দিন। এবং যদি ফেসবুকে যেতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। একটা ছোট বিরতি আছে, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত 12:55। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম, এবং আশা করছি যে এখন পর্যন্ত যে ঘটনাগুলো শুনেছেন তা মোটামুটি ভালো লেগেছে। আরও কিছু ঘটনা রয়েছে আমাদের কাছে এবং সেই ঘটনাগুলো এক একে শোনাব। আমাদের সাথে আরও একজন জয়েন করেছেন আজকে নতুন, প্রথমবারের মতো ভূত এফএম এসছেন, আপনার নামটা একটু প্লিজ শুনব।
ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ হাসান শাহরিয়ার, আমি এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে।
ওকে, তাহলে আমি চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা কোথায় ঘটেছিল একটু বলবেন প্লিজ।
ঘটনাটা ঘটেছিল কুষ্টিয়া ভেড়ামারাতে।
ভেড়ামারাতে,
জি।
আচ্ছা,
আমি মূল ঘটনায় যাচ্ছি। অনার্সে আমরা কোন এক সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে আমি আমার এক বন্ধু সাকিবের সাথে তার দেশের বাড়িতে গিয়েছিলাম কুষ্টিয়া ভেড়ামারা। সেখানে ভেড়ামারা বাজারে তার এক দুসম্পর্কের দুলাভার সাথে আমার পরিচয় হয়। পরবর্তীতে সাকিবের কাছে আর কি সে দুলাভার ঘটনাটি আমি জানতে পারি, সে ঘটনাটাই আমি বলছি। দুলাভাইয়ের নাম শফি। দুলাভাই এটা প্রায় 91-92 সালের ঘটনা। দুলাভাই তার প্রায় স্বপ্ন দেখতেন যে তাকে কেউ স্বপ্নে বলছে যে তুমি আমাকে দুটা মাঝি দাও, আমার সোনার নৌকা আছে, তুমি আমাকে দুটা মাঝি দাও, বিনিময়ে আমি তোমার বাসাতে সোনা আছে সোনা দেব। তো এই স্বপ্নটি দীর্ঘদিন ধরে তিনি দেখে আসতেন কিন্তু কিছুই বুঝতে পারতেন না। পরবর্তীতে তিনি তার বন্ধু শ্রেণী যারা আছেন তাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। তারা তাকে বলেন যে সুফি, তুমি এখনো বোঝো না বিষয়টা, তোমার দুটো ছেলে আছে, সে তোমার দুটো ছেলেকেই চাচ্ছে, বিনিময়ে তোমাকে সোনা দিতে চাই। তো এই কথা শোনার পর দুলাভাই খুবই রেগে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি যখন আবার সেই স্বপ্নটি দেখলেন তখন তিনি স্বপ্নের মধ্যেই সেই ব্যক্তিটিকে গালি বকাবকি বা ধমক দেওয়া বা গালিগালাজ করতে শুরু করেছিলেন, এভাবে তার ঘুমটা ভেঙে যায়। এর কিছুদিন পরে তিনি তার নিজস্ব কাজে বাইরে যান। পরে হঠাৎ করে তার বাসা থেকে তাকে ডেকে আনানো হয়। তিনি যখন বাসায় আসেন দেখেন যে বাসার লোকজন সবাই ভিড় করেছে, মাটির বাড়ি, মাটির মেঝেতে হাঁড়ি, যে আমরা বলি কানা এটাকে, কলার আর কি, হাঁড়ির যে কলারটা সেটা দেখা যাচ্ছে, মেঝে ফুটো হয়ে হাঁড়ির কানা দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে হাঁড়ির উপরে মাটি দিয়ে জাস্ট ঢেকে রাখা হয়েছে, কিন্তু সোনার কিছু অলংকার তাও বোঝা যাচ্ছে, চকচক করছে। তো এটা দেখে আশেপাশের লোকজন এবং বাড়ির লোকজন সবাই বেশ হতবাক হয়ে গিয়েছে, তারা বুঝে উঠতে পারছিল না জিনিসটা কি। তো অনেকক্ষণ যাবার পর দুলাভাই বলে উঠলেন, বেশ রেগেই বলে উঠলেন যে ঠিক আছে দেখা যাক কি হয়, একটা শাবল নিয়ে এসো, হাঁড়িটা উঠাই। শাবল নিয়ে আসার পর শাবল দিয়ে যখন তিনি ধরতে গিয়েছেন তখন হাঁড়িটা নড়ে উঠেছে এবং
একা নড়ে উঠেছে
এবং তিনি জাস্ট হাত দিয়ে যখন তিনি ওই গয়নাটা ধরতে গিয়েছেন এমন সময় হাঁড়িটা নিচের দিকে যাওয়া শুরু করছে। তো এই সময় তিনি তার হাতে সম্ভবত কোন একটা হার বা এরকম কিছু একটা গয়না বেঁধে গিয়েছে বা আটকে গিয়েছে, ওটা তার হাতে থেকে গিয়েছে, বাকি হাঁড়িগুলো নিচে জাস্ট সে অটোমেটিক্যালি নিচেই চলে গিয়েছে, মাটি আবার ভরাট হয়ে গিয়েছে জায়গাটা। তো এটা দেখে আর কি সবাই বলল এবং তার যে বন্ধু ছিল হুজুর তিনিও বললেন যে আসলে শফি হয়েছে কি, তুমি তো তোমার ছেলে দুটোকে দিতে রাজি ছিলে না, তো এই কারণে তোমাকে জাস্ট তারা দেখিয়েছে যে তোমাকে এই গয়নাটা বা এই সোনাটা তারা দিতে রাজি ছিল যদি তুমি তাকে মাঝি রূপী তুমি তোমার সেই ছেলেগুলোকে দিতে। তো যাই হোক, দুলাভাই পরবর্তীতে হয়তো সেই মানে সোনার যে অলংকারটা ব্যবহার করে ফেলেছিলেন। বেশ কিছুদিন পর দেখা গেল তার সন্তান যে দুটো ছিল তার মধ্যে ছোট ছেলেটা অসুস্থ হয়ে পড়ল, ডাক্তার দেখালেন কোনোভাবেই ঠিক হলো না। পরবর্তীতে হুজুর আসলো, আসার পর কিছু দোয়া খয়রাত হলো কিন্তু বাচ্চাটি আর বাঁচল না, বাচ্চাটা মারা গিয়েছিল। এবং বাচ্চাটি মারা যাবার পর বড় ছেলেটি অসুস্থ হয়ে পড়ল। পরবর্তীতে আবার যখন হুজুর এনে কিছু দোয়া খয়রাত করা হয় পরবর্তীতে বড় ছেলেটা সুস্থ হয়ে যায়।
তো একটা ছেলে মারা গেছিল,
একটা ছেলে মারা গিয়েছিল।
আচ্ছা, জি।
পরবর্তী ঘটনাটা দুলাভাইরই ঠিক 3-4 বছর পরের ঘটনা, 95-96 সালের ঘটনা। দুলাভাইয়ের এই যে ঘটনাটা বলার আগে আমি জায়গাটার বর্ণনা একটু দিচ্ছি। এটা হচ্ছে ভেড়ামারার, সেখানে কুষ্টিয়া ভেড়ামারাতে একটা প্রজেক্ট আছে, যেটা হচ্ছে জিকে প্রজেক্ট, সেচ প্রকল্পের আওতাধীন। এই এই প্রজেক্টের এক পাশে হচ্ছে কোদালিপাড়া গ্রাম, আর এক পাশে হচ্ছে চণ্ডীপুর গ্রাম, মধ্যে সেই প্রজেক্টের ক্যানেল গিয়েছে। পূর্বে ক্যানেল এবং পশ্চিমে একটা বিল যেটার নাম চন্দনা বিল। বিলের চারপাশে বাঁধ দিয়ে ঘেরা, বাঁধের পাশ দিয়ে রেল লাইন গিয়েছে, এবং রেল লাইনের মধ্যে মধ্যে কিছু কিছু জায়গায় ছোট ছোট পুলের মতো, অর্থাৎ ব্রিজের মতো, নিচ দিয়ে নালার মতো উপর দিয়ে ট্রেন যায়। তো সেই সময় সেই দিন আর কি দুলাভাইয়ের দাওয়াত ছিল আমার বন্ধু সাকিবের বাসায় চণ্ডীপুর গ্রামে। দুলাভাই সাইকেল নিয়ে যথারীতি রওনা দিয়েছিলেন রাত্রে। আসতে গিয়ে তিনি একটু পুল পার করলেন। পুল পার হবার পর তিনি দেখলেন যে একজন বয়স্ক মহিলা ওখানে কাঁদতেছে দাঁড়ায়। তো দুলাভাই স্বাভাবিকভাবে সাইকেলটা স্ট্যান্ড করে তাকে জিজ্ঞেস করলেন যে চাচি আপনার কি হয়েছে। তো মহিলা বললেন যে বাবা আমি তো একটা গ্রামের নাম বলছেন ওখানে, এই গ্রাম থেকে আসছি, তো আমার সাথে আমার বাচ্চাটা ছিল, এপারে আসার পর হঠাৎ করেই আমি বাচ্চাটাকে আর খুঁজে পাচ্ছি না, বাচ্চাটাকে হারিয়ে ফেলেছি, আমাকে খুঁজে দাও বাচ্চাটা। তো স্বাভাবিকভাবে দুলাভাই সাইকেলটাকে স্ট্যান্ড করেছেন এবং বাচ্চাটাকে খোঁজার জন্য আশপাশে যে ঝোপ ঝাড় এগুলো আছে এগুলো একটু দেখতেছেন। পাশেও ধানের ক্ষেত রয়েছে, আকাশে জ্যোৎস্না, কিন্তু অন্যান্য কোনো আলো নেই, কারেন্টের কোনো বা ইলেকট্রিসিটির কোনো আলো নেই, শুধু জ্যোৎস্না। তিনি ঝোপঝাড় খুঁজছেন, খুঁজতে খুঁজতে হঠাৎ করে তিনি ঝোপের ভেতর থেকে একটা বাচ্চার মতো একটা মানুষ্য আকৃতি একটা কিছু একটা দেখলেন, এবং এটি খুবই ছোট আকৃতির, ফর্সা গায়ের রং, গায়ে কাপড় নেই, খুবই ছোট।
মানে উনি জাস্ট ওই মহিলার কথা শুনে ঝোপের মধ্যে যখন কিছু একটা খুঁজতে গেলেন, মানে আশেপাশে খুঁজছেন যে বাচ্চাটা কোথায় গেছে, ঠিক সেই মুহূর্তে উনি দেখলেন যে ভেতরে ছোট ছোট
ছোট একটা বাচ্চা,
এবং সেটা ফর্সা, গায়ে কোনো কাপড় নেই,
এবং স্বাভাবিক মানুষের বাচ্চার চেয়ে ছোট আকৃতির।
আচ্ছা, আরো ছোট আকৃতি। আচ্ছা,
এরপর তিনি খুব অবাক হলেন এবং ঘুরে বললেন, বলতে যাচ্ছেন যে চাচিমা আপনার এটি কি আপনার বাচ্চা? তিনি ঘুরে তাকিয়ে দেখেন যে সেখানে বয়স্ক মহিলাটি নেই।
আচ্ছা,
আবার তিনি হতবাক হয়ে আবার নিচে তাকান, দেখলেন যে বাচ্চাটিও নেই। তিনি আবার অবাক হয়ে গেলেন, তিনি বুঝতে পারছিলেন না যে কি ঘটছে তার সাথে। হঠাৎ করে পাশে থেকে আবার মহিলা বলে উঠলো, বাবা পেয়েছো কি? তো তিনি আবার বলছেন যে আপনি কোথায় ছিলেন এতক্ষণ? তো বলছে আমি তো পাশেই ছিলাম। তিনি এরপর আবার ঝোপ ঝাড় খুঁজতে শুরু করলেন, তারপর ধানের ক্ষেতের পাশে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলেন যে সেখান থেকে তিন চারটা এই একই আকৃতির বাচ্চা বের হয়ে এসছে।
আচ্ছা,
বের হয়ে আসার পর তারা লাফিয়ে আর কি দুলাভাইয়ের ঘাড়ে বা কোলের উপর উঠে যাচ্ছে
বাচ্চাগুলো।
জি, দুলাভাই বেশ হতবাক হয়েছে এবং আতঙ্ক তাকে গ্রাস করেছে যে এইসব কি হচ্ছে। তাকে বাচ্চাগুলো নিচে ফেলে দিয়েছে মাটিতে, এবং এই সময় সে তিনি খেয়াল করছেন যে ওই বয়স্ক মহিলাটি মানে তাকে তাকে দেখছে আর হাসতেছে, বেশ অট্টহাসি দিয়ে হাসতেছে। তিনি অবাক হওয়ার পর অবাক হয়ে গিয়েছেন, এমন সময় দেখলেন যে বাচ্চাগুলো তাকে ফেলে দিয়ে জাস্ট কাদার মধ্যে নিয়ে যাচ্ছে, বিলের পাশে কাদার ভিতর তারা টেনে নিয়ে যাচ্ছে, এবং তারা বেশ শক্তিশালী। তো এটা দেখার পর তিনি বাচ্চাগুলোকে শরীর থেকে তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, আবার বাচ্চাগুলো লাফাতে লাফাতে এসে তার শরীরে লাফিয়ে পড়ছে।
মানে বেশ খুব শক্তিশালী না, কিন্তু সবাই মিলে এসে,
সবাই মিলে যখন তাকে ই করে, তখন তিনি নিজেও আর কি নিজেও তিনি অনেক বিব্রত ছিলেন, বেশ ভয় আতঙ্কগ্রস্ত
ছিলেন।
এমন সময় তিনি কোন রকমে বাচ্চাগুলোকে ফেলে দিয়েই ছুটে সাইকেলের কাছে চলে গিয়েছেন, এবং সাইকেলটাকে স্ট্যান্ড করা থেকে স্বাভাবিক অবস্থায় নামিয়ে তিনি জোরে সাইকেলটা নিয়ে দৌড়িয়ে যাচ্ছেন যে উঠে চালাতে শুরু করবেন। ঠিক এমন সময় তিনি খেয়াল করছেন যে সাইকেল পিছন থেকে মনে হচ্ছে কেউ টেনে ধরছে এবং তাকে যেতে দিচ্ছে না, তাকে যেতে দেবে না, এরকম একটা সিচুয়েশন। তিনি তারপরে জোর করে নিয়ে যাচ্ছেন, সাইকেলে চড়েছেন, চালাচ্ছেন, পিছন থেকে বাধা পাচ্ছেন, তিনি খেয়াল দেখতে চাচ্ছেন না যে আসলে কি কে তাকে ধরছে। তিনি সাইকেল চালাচ্ছেন, চালাতে 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 চণ্ডীপুর গ্রামে ঢুকে গিয়েছেন। এর মধ্যে আমার ফ্রেন্ডের বাসায় যারা আছিলেন তারা অপেক্ষা করছেন দুলাভাইয়ের, কারণ উনি অলরেডি অনেক দেরি করে ফেলছেন। তারা বারান্দায় এসে অপেক্ষা করছেন, এমন টাইমে তারা চিৎকার শুনছিলেন দুলাভাইয়ের যে তিনি আসছেন চিৎকার করতে করতে। তারা সবাই বারান্দায় এসে দাঁড়ালেন এবং দেখলেন যে দুলাভাই সাইকেল চালাতে চালাতে আসছেন ঝড়ের বেগে, কিন্তু চিৎকার চেঁচামেচি করছেন এবং অপ্রকৃষ্ট লোকের মতো আচরণ করছেন। এভাবে তিনি সাইকেল চালাতে চালাতে যখন বাসার ভিতর ঢুকলেন, সবার সামনেই সাইকেলটা রেখে তিনি অজ্ঞানে পড়ে মাটিতে লুটে পড়লেন, এবং সবাই অবাক হয়ে লক্ষ্য করলো যে সাইকেলের পিছনে ক্যারিয়ারের অংশে যেখানে ব্রেক থাকে সেই অংশটাতে একটা বাচ্চার মতো আকৃতি একটা মানুষের ছোট্ট একটা আকৃতির মানুষ বেঁধে আছে এবং সবার চোখের সামনেই এই আকৃতিটা বের হয়ে আসলো এবং খোঁড়াতে 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 উঠান থেকে বের হয়ে বাইরে চলে গেল।
এটা সবাই দেখে,
এটা সবাই পাশের সবাই দেখেছে। এবং আমি আসার আগেও আমি ফোন দিয়ে আমি জিজ্ঞেস করেছি, বন্ধু এই ঘটনাটা কি বলছি না, আমরা সবাই আমার ইরা যারা মানে গুরুজন মুরব্বী যারা তারা বলছেন তারা দেখছেন এই জিনিসটা
সবার চোখের সামনে। ওই বাচ্চা তার মানে উনি ঠিক ঠিকই ফিল করেছিলেন যে উনি যখন সাইকেল চালাচ্ছিলেন মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ টেনে আসে, ভার ভার লাগছিল এবং বাসায় আসার পরেও হয়তো মানে সবাই না থাকলেও একজনকে সবাই দেখেছেন যে খোঁড়াতে খোঁড়াতে
বেঁধে গিয়েছিল সাইকেলের
এবং খোঁড়াতে খোঁড়াতে সে সেখান থেকে চলে গেছে,
উঠোন দিয়ে বের হয়ে ঝোপে চলে গিয়েছে। এই ছিল ঘটনা।
আমার অদ্ভুত ব্যাপার কিন্তু। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অলরেডি অনেকে এসএমএস করেছেন। অনামিকা আমাদের বলছেন ফরিদপুর থেকে যে ভাই স্টোরিটা ভালো ছিল। ফুর থেকে মিলন, ফুর্তি মিলন আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন সজীব চিটাগাং থেকে এবং খুব মজা করে তিনি ভূত এফএম শুনছেন এবং লিখেছেন লং লিভ ভূত এফএম। আমাদের সুজন এবং তানিয়া লিখেছেন ভূত এফএম আউসম। আমাদেরকে লিখেছেন সজীব গাজীপুর থেকে, তিনি ইউনিভার্সিটি হলের কাহিনী শুনতে চান। আপনার যদি পরিচিত কেউ এরকম কাহিনী জেনে থাকেন, আমি তো গল্প লিখতে পারবো না যে ইউনিভার্সিটি হল দিয়ে, সো অবশ্যই মানে হলে যদি কোনো কাহিনী যদি কারোর কাছে থাকে তাহলে ডেফিনেটলি আমাকে একটু পাঠিয়ে দিন প্লিজ। এবং আপনার যদি কেউ পরিচিত থাকে তাহলে জানিয়ে দিন আমাদের কাছে, আমাদের ঠিকানা এবং আমাদের কাছে আসতে অনুরোধ করবেন প্লিজ। ফামি লিখেছেন যে অনেক ভালো লাগছে। এস এইচ আব্রার আমাদেরকে হাজারিবাগ থেকে লিখেছেন। এছাড়াও নিমু আমাদের সাথে আমাদেরকে এসএমএস করেছেন এবং রাতে ঘুম আসবে না, ভালো লাগছে। আমাদেরকে লিখেছেন যে শামীম, যে আমার আচ্ছা এই এস এম এস টি তারপরে পড়তে পারলাম না। আমাদেরকে নাজিয়া এস এম এস করেছেন যে স্টাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য লাস্ট স্টোরি। আচ্ছা লাস্ট স্টোরিটা আমি যদি খুব ব্রিফলি বলি তাহলে ব্যাপারটা এরকম ধরনের যে ওই ভদ্রলোক যখন কোনো কোনো এক জায়গায় গিয়েছিলেন সেখানে একটা মহিলার সাথে তার দেখা হয়, খুবই অদ্ভুত। সে উনি বর্ণনা দিয়েছেন যে সে সেই আশেপাশে ক্ষেত তারপর রেল লাইনে সমস্ত ছিল, সেখানে একটি মহিলা বলছিলেন যে তার বাচ্চাকে খুঁজে দিতে, তার বাচ্চাটা হারিয়ে গেছে, তিনি কাঁদছিলেন এবং সেই ভদ্রলোক তার সেই ভদ্র মহিলার কথা শুনে যখন বাচ্চাটা আশেপাশে খুঁজতে শুরু করলেন এক সময় ঝোপের মধ্যে দেখতে পেলেন যে ছোট্ট একটা কিছু বাচ্চা আকৃতিরই কিন্তু বাচ্চা চাইতেও ছোট একটা কিছু বেরিয়ে আসছে এবং মহিলাকে যখন বলতে গেলেন যে এই বাচ্চাটা আপনার কিনা তখন দেখলেন যে মহিলা নেই। একটু পরে যখন ঘুরে বাচ্চার দিকে দেখতে গেলেন তখন বাচ্চা নেই। একটু পরে দেখলেন যে আবারও মহিলা বলছে যে আমার বাচ্চাটা কোথায় এবং তিনি আবারও খুঁজতে খুঁজতে তখন দেখলেন যে বেশ কয়েকটা বাচ্চা একসাথে বেরিয়ে আসছে কোনো একটা ঝোপঝাড় থেকে বা ধান ক্ষেত থেকে, বোধ হয় না ধান ক্ষেত থেকে বেরিয়ে আসছে এবং তাদের সাথে তার মোটামুটি ধস্তাধস্তি হয় এবং একটা পর্যায়ে সে কোনো রকমে তাদের কাছ থেকে মুক্তি পেয়ে সাইকেল নিয়ে যখন বাড়ির দিকে যান এবং তখনও মনে হয় যে সাইকেলটা পেছনের দিক থেকে টেনে ধরে আছে অনেক বাচ্চাগুলো এবং অনেক বাচ্চা টেনে ধরে আছে এবং যখন বাসায় গিয়ে পৌঁছান তখন মনে হয় যে আচ্ছা, তখন সবার চোখের সামনে যেটা দেখা গেলেন যে একটা বাচ্চা সেই সাইকেলের পেছন থেকে জাস্ট নেমে খোঁড়াতে খোঁড়াতে বাড়ি থেকে বের হয়ে যায়। ঘটনাটা এরকম ছিল। আসলে ঘটনা বুঝতে না পারলে অনেক সময় আমাদের খারাপ ভালো লাগার কোনো প্রশ্নই ওঠে না, তো যদি বুঝতে না পারেন অবশ্যই বলবেন আমাদেরকে। শেখ আসাদুজ্জামান মিঠু মিন্টু এস এম এস করেছেন, এছাড়া আমাদের এস এম এস করেছেন এম ডি হিমেল, আমাদেরকে অনুপ বিশ্বাস এস এম এস করেছেন মাগুরা থেকে এবং তারা দুই ফ্রেন্ড মিলে ভূত এফএম শুনছেন। মেরাজ আমাদের লিখেছেন খুব ভালো লাগছে, নাজ ধানমণি থেকে লিখেছেন লাস্ট স্টোরিটা অনেক ভয়ের গায়ে কাঁটা দিচ্ছে। রিন্তু আমাদের লিখেছেন যে আমি বহরমপুরের ছেলে, প্লিজ জায়গার নামটি বলুন। আমি আচ্ছা না ভেড়া মারার ছেলে, জায়গাটার নামটা কি যেন চণ্ডীপুর, না চণ্ডীপুর জায়গাটার নাম চণ্ডীপুর, ওকে জায়গার নাম চণ্ডীপুর। আমাদেরকে লিখেছেন যে বাবু, লিখেছেন যশোর থেকে যে অবসাম, আমাদেরকে তমাল লিখেছেন যে অনেক প্রশংসা করছেন এই ঘটনাটা। কারিফ আমাদের লিখেছেন ভূত এফএম রক্স, আমাদেরকে এছাড়াও পিয়াসা লিখেছেন মুন্সীগঞ্জ থেকে যে ভূত এফএম ইজ অবসাম, আমাদেরকে ইব্রাহিম লিখেছেন আই লাভ ভূত এফএম, আরাফাত আমাদের নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, আশিক ধামরাই থেকে আমাদের এসএমএস করেছেন, অ্যামেজিং ইয়াসিন আমাদের লিখেছেন অনেকদিন পর এসএমএস করলাম, প্রিন্স আমাদের কচুঘাট থেকে এসএমএস করেছেন লাস্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে তার কাছে, অনেক ভয়ঙ্কর মনে হয়েছে, মায়েশা আমাদের ফকিরাপুল থেকে লিখেছে। আমি এখন বুঝতে পারছি যে অনেকেই আমাদেরকে বলেন যে গ্রামের ঘটনা বেশি শোনাতে, আসলে গ্রামের ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি যে রেসপন্স দেখছি সবারই হয়তো গ্রামের ঘটনাগুলো বেশি ভালো লাগে, সবসময় পাওয়া হয়ে ওঠে না কারণ ঘটনা আমাদের উপরে নির্ভর করে না যে আমরা গ্রামের ঘটনা পাবো না শহরের ঘটনা পাবো, বাট রেসপন্স দেখে বুঝতে পারছি যে গ্রামের ঘটনা সত্যিই আপনাদের অনেক বেশি ভালো লাগে। মেয়েরা লিখেছেন অল স্টোরিজ আর নাইস এবং আমাদেরকে লিখেছেন মিমি, এছাড়া আমাদেরকে তারিখ লিখেছেন, আমাদের লিখেছেন এখানে, ভালো লাগছে তার কাছে, বিন্দাস লাগছে লিখেছেন, আমাদেরকে জুনায়েদ লিখেছেন, এবং আমাদের এবং তিনি বলছেন তোমাদের সবসময় তোমাদেরকে শুনি, আমাদেরকে আমাদেরকে এছাড়াও আকাশ এস এম এস করেছেন আমাদেরকে, ভূত এফ এম স্বামী আরো অনেকে, আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে আমাদের কমেন্ট করেছেন, এবং এম এন অমি এখানে লিখেছেন ভাইয়া পিক, আচ্ছা যে পোস্টার রয়েছে, দুটো পোস্টার রয়েছে কিন্তু আমাদের, তার মধ্যে একটা পোস্টের ছবি তার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং আমাদেরকে টকঝাল মিষ্টি নামে একজন এখানে কমেন্ট করেছেন, আমি গ্রামের ঘটনা শুনতে চাই, একটু আগে আমরা সেটা করলাম এবং বেশ ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের কাছে, আমাদেরকে শিহাব করিম পোস্টার প্রশংসা করেছেন, অ্যাঞ্জেল আলিশা লিখেছেন আই লাভ ভূত এফ এম, এবং আমাদেরকে সূর্য খান লিখেছেন যে ফার্স্ট ঘটনা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমাদেরকে মোহাম্মদ নুরুজ্জামান হুসাইন রুমি লিখেছেন যে আজকে মাস্ট ভূত এফ এম জোস হবে, এবং আমাদেরকে রায়হান খান সহ আরো অনেকে এখানে ফেসবুকে কমেন্ট করছেন, আমাদেরকে সজল খান এখানে কমেন্ট করছেন, এবং আমাদেরকে নুসরাত জাহান ঐশী, আপনারা দেখতেই পারেন যে কি কমেন্ট করছেন তারা সবাই, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে নাজমুল ফেসবুকে লিখেছেন যে এস এম এস পড়া হয় না, সুতরাং তিনি ভূত এখন আর আসবেন না, আমি থ্যাংকস দিচ্ছি, আমি আমি আপনার কাছে সরি বলছি আপনাকে প্রথমেই, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা এখনো পর্যন্ত অনেকের এস এম এস পড়া হয় তারপরে ভূত এফ এম এর সাথে রয়েছেন, আসলে আমাদের সব এস এম এস পড়তে গেলে সব মানে ঘটনা আরো অনেক কমিয়ে দিতে হবে, সো সব এস এম এস সবসময় পড়া হয় না, এবং আমি র্যান্ডম এস এম এস পড়ি, সুতরাং এরকম না যে এটা বেছে পড়ছি ওটা বেছে পড়ছি, সাদ্দাম হুসাইন আমাদের লিখেছেন যে আজকের এপিসোডটা জোস, আমাদেরকে আশরাফুল ইসলাম লিখেছেন ভালো লাগছে, সঞ্জিদা লিখেছেন, সঞ্জিদা সানিয়া লিখেছেন অসাম, এগুলো সবই ফেসবুকে লিখেছেন, আপনারা সবাই গিয়ে সেখানে পড়ে ফেলতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং তিনিও লাস্ট এপিসোডে এসেছিলেন, শেষ করতে পারেনি ঘটনা, তার কাছে আমরা ঘটনা শুনব, আপনার নামটা প্লিজ আর একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
ধন্যবাদ রাসুল ভাই, আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির আকাশ, আমি এসেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার আম্মুর কাছ থেকে শোনা। আমার আম্মু জন্মগ্রহণ করেছিল স্বাধীনতার বছরে 1971, বাট তখন যখন 10-12 বছর বয়স হয় তখন ওনারা বরিশালে থাকতেন আর কি। তো সে সময় আমরা তিন বোন ছিল এবং এক ভাই ছিল, তো সে সময় তারা কি বাসায় টিউশনি পড়তেন এক টিচারের কাছে আর কি। তো ওই আমলে দেখা যাচ্ছে যে সাধারণত লেখাপড়া অতটা বেশি ছিল না, বাট দেখা যাচ্ছে কোনো গ্রামে কেউ পাশ করে দেখতে আসতো যে মেট্রিক পাশ করছে, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই সময় ভালো টিচারও খুব কম ছিল, এই জন্য দেখা যাচ্ছে যে একজন ভালো টিচার পেলে সব আত্মীয় স্বজন বা সবাই তাকে দিয়ে পড়াতো। এরপরে দেখা যেত যে একজন যদি কোনো এলাকায় ভালো টিচারই করতো তাহলে দেখা যেত অন্য টিচার তাকে একটু হিংসা বা রেশারেশি যেটা ব্যাপারটা হতো এটা ছিল আর কি। তো আমার আম্মুদের আমার আম্মুর ভাই বোন এবং আম্মুর আম্মুকে যিনি পড়াতেন আর কি, তো উনি একজন ভালো টিচার ছিলেন আর কি, স্কুলের টিচার, এবং বেশ মানে মোটামুটি স্বাস্থ্যবান ছিলেন। তো পড়ানো শুরু করার প্রায় 4-5 মাস পরেই দেখা গেল যে হঠাৎ করেই ওই যে শিক্ষক ছিলেন উনি একটু অসুস্থ হয়ে গেলেন, মানে উনি হঠাৎ করেই মানে শুকায় যেতে লাগলেন আর কি। তো এটার কি কারণ, এটার উনি অনেক ট্রিটমেন্ট করাইছেন, প্লাস সদর হসপিটালে গেছেন, প্লাস উনি ডাক্তারের চেম্বারে গেছেন, বাট কোনো রিপোর্টই মানে কোনো কিছু ধরা পড়তেছে না যে এই রোগ হয়েছে বা এইরকম হয়েছে, বিভিন্ন ডাক্তার চেঞ্জ করছেন কিন্তু কোনো রকম আর কি সুফল পাচ্ছেন না। পরবর্তীতে ওই শিক্ষকের যে আম্মা ছিলেন উনি একটু আর কি বয়স্ক ছিলেন, তো উনি বললেন যে আমরা তো অনেক দেখেছি, অনেক ডাক্তার দেখেছি, অনেক কিছু হয়েছে, তো এবার একটু কবিরাজ বা এই টাইপের কোনো ধরনের ট্রিটমেন্ট আমরা করে দেখি। তো উনি কি করলেন, উনি একজন আর কি ওনার উনি অন্যজনের মারফত জানতে পারলেন যে এরকম একজন তান্ত্রিক আছে যিনি এগুলো করেন আর কি। তো উনি ওই তান্ত্রিককে আর কি আসতে বললেন বরিশালে, যে আপনি একটু আসেন, আমাদের আমার ছেলেটাকে একটু ট্রিটমেন্ট বা দেখে যান। তো তান্ত্রিকের ব্যাপারে একটা কথা যেটা মানে তান্ত্রিকের পরিচয় যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমরা জানি যে হিন্দুদের মূলত একটা পূজা আছে, সেই পূজাটার নাম হচ্ছে চড়ক পূজা আর কি। তো এই পূজায় দেখা যায় যে সাধারণত এটা আমি যতটুকু ঘটনা কালেক্ট করেছি যে নাটোরে এই পূজাটা হয়, তারপর সুনামগঞ্জের হাওড় এলাকায় এই পূজাটা হয়, এবং শ্রীমঙ্গলেও এই পূজাটা হয়। তো এটা মেনলি দেখা যায় যে যারা এই পূজাটা করে তাদেরকে বলা হয় যে শিব সাধক আর কি। তো এনারা কি করেন, চড়ক গাছটা সংগ্রহ করেন, চড়ক গাছটা সংগ্রহ করে সেটা আর কি ওনারা দেখা যায় বর্ষাকালে যখন পানি আসে তখন এটা ওনারা পানিতে ছেড়ে দেয় এবং পরবর্তীতে শীতকালে বা পরবর্তী সিজন যখন আসে তখন এটা তাদের বিশ্বাস যে আমরা পুনরায় গাছটা আবার ফেরত পাবো, সেই বিশ্বাসে তারা গাছটা ছেড়ে দেয় এবং পুনরায় তারা পায়ও। তো এই গাছটা উঠে নিয়ে আসার পরে এটাকে সিঁদুর দিয়ে বা বিভিন্ন পূজার যে প্রসিডিওগুলো আছে সেগুলো দিয়ে আর কি মূলত পূজাটা করা হয়। তখন এই এই চড়ক গাছটা পূজাটার সিস্টেম হচ্ছে মাঝখানে মাটিতে গাছটা গেঁথে দুই সাইডে দুটো লাঠির মতো দিয়ে ওখান থেকে মানে দুই দুই সাইড থেকে দুটো সুতার মতো টানা হয় এবং প্রত্যেকটা সুতার মাথায় বড়শির মতো আংটা যেটা বলে লোহার ওটা ঝুলানো হয় এবং ওই দুই আংটার ভিতরে যে শিব সাধক থাকে বা তাদের জনসারী থাকে তারা পিঠের মেরুদণ্ডের ওখানে হাড়ের ভিতরে বা চামড়ার ভিতরে যেভাবে হোক তারা মন্ত্র দিয়ে ওটা গেঁথে নেয়,
আংটাটা
গেঁথে নেয় সে মেরুদণ্ডের ওখানে এবং ওই চড়ক গাছটা ঘুরতে থাকে এবং তারা কোনো ব্যথা ফিল করে না, তারা বলে যেটা মন্ত্র পড়া এই জন্য তারা আর কি মানে সিদ্ধি লাভ হবে এই জন্য তারা এটা করে আর কি। তো যে তান্ত্রিকের কথা এবং মূল ঘটনায় যাচ্ছি, যে তান্ত্রিকের এই ঘটনা আনা হলো তিনি আর কি একজন শিব সাধক ছিলেন আর কি।
আচ্ছা,
তো উনি আসলেন, আসার পরে উনি ওই শিক্ষকদের বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে উনি দেখলেন যে শিক্ষক প্রায় মানে যায় যে অবস্থা আর কি, ও খুবই অসুস্থ, একদম শুকায় গেছে। তো উনি শুয়ে আছেন আর কি বিছানায়। তারপরে উনি বলেন যে ঠিক আছে তাহলে তুমি এই এক কাজ করো, ওনাকে বিছানা সহ একটু বারান্দার দিকে নিয়ে আসো। তারপর বারান্দার দিকে ওনাকে নিয়ে আসলো এবং উনি ওখানে বসে যে জপ করে বা মন্ত্র পড়ে যেগুলো পড়ে ওগুলো পড়া শুরু করলেন। কিছুক্ষণ পর পড়া শুরু করার পর দেখা গেল যে শিক্ষক ছিলেন উনি খুব মানে ব্যথায় খুব চিৎকার করতে লাগলেন। তো কি ব্যাপার চিৎকার করতেছে এখানে? তারপরে উনি আর কি উনি সব ওই জায়গায় আমার আম্মুরাও ছিল এবং আমার খালারও ছিল, ওনারা দেখলেন যে টিচারের যে নাভির এইখানটা টোটালি পুরো একদম মানে নীল কালারের হয়ে গোল মতো হয়ে গেছে নাভির চারিপাশে, ঠিক আছে, একদম মানে
চোখের সামনে দেখেছেন
একদম চোখের সামনে নীল হয়ে পুরো জায়গাটা গোল হয়ে ফুটে উঠছে একদম, মানে ওই মানুষের অন্যান্য শরীরে একটু ফর্সা বাট ওই জায়গাটা একটু নীল হয়ে চারিদিকে ফুলে উঠছে আর কি। তারপরে তান্ত্রিক যেটা করলেন উনি করলেন কি গরম পানি এবং লবণ মিশালো পানিতে এবং উনি তারপরে এটাকে মন্ত্র পড়ে উনি ওই যে টিচার ছিল ওনাকে খাওয়ালেন। খাওয়ানোর কিছুক্ষণ পরেই টিচারটা বমি করলেন এবং তারপরে উনি যে বমি করছিলেন ওই বমির ভেতর থেকে তান্ত্রিক করলো কি হাতের নখ এবং কিছু চুলের এগুলো আর কি বের করে আনলেন। তারপরে বললেন যে এটা হচ্ছে ওনার মানে যে শিক্ষক ছিল ওনাকে কোনোভাবে হয় কাছের লোক বা অথবা দাওয়াত করে কেউ খাওয়াইছে কিংবা কোনো খাবারের মাধ্যমে ওনাকে এটা খাওয়ানো হয়েছে যার কারণে এটা ওনার পেটের ভিতরে ছিল আর কি। তারপরে বললো যে এখন কি করা যায়। তখন উনি তান্ত্রিক বললেন যে উনি আর একটু মন্ত্র সাধনা করলেন এবং বললেন যে তোমাদের বাসার পিছনে দেখো একটা লাউ ক্ষেত আছে মানে লাউ গাছ আছে যেটা ওটা মাচা আছে, ওটার মাচা ঠিক মাঝামাঝি তিন হাত মাটি খোলার পরে দেখো এখানে কি পাওয়া যায়। তো যখন আমি একদম আমার আম্মু মানে একটা মানুষ যখন কথা বলে তখন চোখ দিয়ে কিন্তু বোঝা যায় যে সত্য বলতেছে, মানে আমার আম্মুর অভিব্যক্তটা এরকম ছিল যে মানে তারা সেখানে গেছে যাওয়ার পরে মাটি খুঁজছে তিন হাত খুঁজছে খোঁজার পরে দেখা যায় যে মেটে হাড়ি যেটা মানে মাটির হাড়ি যেটা বলে যে পোড়ায় যেটা হয় লাল কালারের ওই মাটি ওরকম একটা হাড়ি ওই একদম ক্ষেতের মাঝখানে পোতা তিন হাত নিচে এবং ওইটার ভিতরে একটা সাবানটার মাঝখানে চার কোণা করে কাটা এবং ওই চার কোণার ভেতরে সাদা কাফনের কাপড় বা সাদা কাপড় ওইটার ভিতরে একটা তাবিজ দেওয়া এবং তাবিজের ভিতরেও একটা মানে কাগজের কিছু ছিল এবং তার ভিতরে কিছু নকশা বের কোনো কিছু করা ছিল আর কি। তো এবং দেখা গেল যখন তোলা হলো তখন দেখা গেল যে কাপড়টা পেঁচানো ছিল যে তাবিজটায় ওই কাপড়টা মানে ব্রাউন কালার হয়ে উপরের দিক থেকে আস্তে আস্তে পুড়তে একদম নিচ পর্যন্ত আসছে আর কি, তাবিজের নিচ পর্যন্ত মানে অল্প জায়গা আর একটু সাদা আছে এটুকার অবজারভেশন করে দেখা গেল। তারপরে এটা নিয়ে আসা হলো তান্ত্রিকের কাছে যে ব্যাপারটা কি। তারপর উনি বললেন যে যে শিক্ষকটা ছিল উনি ওনাকে আর কি বান মারা হয়েছে বা তাবিজ করা হয়েছিল, তো মূলত ওই যে সাদা জায়গাটুকু ছিল মানে ওই কাপড়টা মূলত ছিল ওনার জীবন আর কি। তো যখন এটা পুড়ে একদম মানে সবটুকু পুড়ে গেছে আর উনি পুড়তে শুরু করছে আস্তে আস্তে ওনার ক্ষতি হতে শুরু করছে, উনি চিকন হয়ে গেছে, স্বাস্থ্যহানি হয়েছে, যখন ওই একটু সাদা আছে মানে হচ্ছে আর উনি আর অল্পদিন ওনার আয়ু আর অল্পদিন আছে আর কি।
তো তারপরে উনি বললেন যে এইখানে এইখানে এই জিনিসটা পোতা হয়েছে এবং ওনাকে ওই চুল এবং নখ এগুলো খাওয়ানো হয়েছে। সুতরাং এই দুইটার ভিতরে একটা কানেকশন তৈরি করা হয়েছে যে এই দুইটা একসঙ্গে থাকলে যতদিন পর্যন্ত একসঙ্গে থাকবে ততদিন পর্যন্ত ওনার উপর এই বানটা কার্যকর থাকবে আর কি। তার পরবর্তীতে এটা ওনার বানটা কেটে যায়, বানটা কেটে যাওয়ার পরে তান্ত্রিক ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে রাসেল ভাই যেটা হয় যে মানে ওই যে টিচার ছিল ওনাকে পরবর্তীতে আর বেশি দিন বাঁচানো যায় নাই। তারপরে দেখা যাচ্ছে যে মোস্তফা আলী 10-15 দিন পরে ওই শিক্ষকটা আর কি মারা যান। পরবর্তীতে লোকজন ধারণা করে যে উনি অনেক ভালো পড়াতেন, ভালো টিচাররা ওনার জন্য স্টুডেন্ট পেতেন না, সো এই জন্য আর কি ওনাকে সারিসি করে বা মন থেকে বা হিংসা করে এই এই ঘটনাটা আর কি ঘটানো হয়েছে। আসলে এটাই ছিল আমার ঘটনা।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরো একটা ব্ল্যাক ম্যাজিক বা এরকম টাইপের সেটা শুনলাম। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে নিলয় SMS করেছেন রায়পুরা নরসিংদী থেকে, এবং তিনি বলছেন যে যতদিন মাসুম ভাই থাকবেন ততদিন ভূতপ্রেমের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। নীরব আমাদের লিখেছেন যে তিনি বাসায় পৌঁছেছেন, ও ছাড়া তো মনেই ছিল না, অনেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন অলরেডি। আমি বিভিন্ন নিউজে দেখছি যে অনেকেই জ্যামের কবল থেকে বাঁচার জন্য, অনেকেই পরিবার পরিজনের পরিজনকে মানে যারা ফ্যামিলিতে যারা বাচ্চা রয়েছেন যারা একটু বয়স্ক রয়েছেন তাদেরকে এখনই গ্রামের বাড়িতে রেখে আসছেন, এবং অনেকে এখন হয়তো জার্নিও করছেন। আজকে তো শুক্রবার, আজকেও দেখেছি অনেক মানুষজনকে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে এবং হয়তো তারা সবাই দেশের বাড়িতে যাচ্ছেন অনেক আগে এবার, এবং লম্বা ছুটি, সুতরাং অনেকে হয়তো বিভিন্ন সময় যাবেন। ইনফ্যাক্ট আমাদের এখানে যে আকাশ ঘটনা শেয়ার করেন উনিও কালকে সকালবেলায় চলে যাবেন, উনি আজকে শুধুমাত্র এখানে ঘটনা শেয়ার করার জন্যই আছেন এবং আজকে রাতটাতেই মানে একটু প্রেশার হয়ে যাবে, তারপরে উনি এসেছেন শুধুমাত্র ঘটনা শেয়ার করার জন্য এবং কালকে তিনি বাড়ি চলে যাবেন। মহাখালী থেকে আমাদের ফয়সাল লিখেছেন দারুণ হচ্ছে, আমাদেরকে রূপকথা মগবাজার থেকে লিখেছেন আরো ভয় পেতে চান তিনি। আমাদেরকে সাজ্জাদ পাভেল লিখেছেন বরিশাল থেকে, আমাদেরকে আলম গাজীপুর থেকে লিখেছেন আমার কাছে মনে হয় যে ভয় পাওয়াটাও একটা ব্যাপার, আসলে সবাই বোধ হয় ভয় পায়ও না, মানে যারা নির্ভীক তাদেরকে ভয় পাওয়ানো তো খুব মুশকিল আসলে। সিয়াম আমাদের লিখেছেন যে ভালো লাগছে, মজিব আমাদের লিখেছেন আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই যে ভয় পান আর না পান এনজয় করছেন কিনা সেটা একটু জানতে চাই, SMS করে প্লিজ আমাদের একটু জানিয়ে দেবেন, এবং কোন ধরনের ঘটনা শুনতে চান, কোন ধরনের ঘটনাগুলো ভালো লাগে সে ধরনের ঘটনাগুলো আমরা বেশি কালেক্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আমাদের হাতে পুরোটা নাই। মারুফ আমাদের টঙ্গী থেকে টঙ্গী গাজীপুর থেকে লিখেছেন, শুভ্র আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন কুষ্টিয়ার স্টোরিটা অনেক ভালো ছিল, আমাদেরকে ফুর্তি থেকে উত্তম কুমার লিখেছেন চট্টগ্রাম থেকে, আচ্ছা ফুর্তি উত্তম কুমার চট্টগ্রাম থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি নূর মোহাম্মদ আলী বাবু আমাদের যশোর থেকে লিখেছেন সাউন্ডটা ভয় লাগছে, আমাদেরকে রিদওয়ান লিখেছেন লালবাগ থেকে লাভ ভূত FM, মালিহা আমাদের লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসম, আমাদেরকে এছাড়া আব্রার SMS করেছেন, SMS করেছেন আরো অনেকেই, এখানে দেখতে পাচ্ছি যে অনেকে ফেসবুকে লিখেছেন এবং তিনি বলেছেন যে তিনি আজকে আমাদেরকে বিডি বয় ইলিয়াস লিখেছেন যে রাসেল ভাই আজকে তিনি বিয়ে করেছেন এবং ফার্স্ট তিনি তার ওয়াইফের সাথে ভূত FM শুনছেন এবং আজকে ভয় লাগছে না তার কাছে এবং একসাথে শুনছেন দুজনে ভয় লাগছে না, গল্পগুলো আজকে অনেক ভালো শুনতে অনেক ভালো এবং ভয় পাচ্ছে লিখেছেন রং পেন্সিল, আমাদেরকে কে এম খান আবদুল্লাহ লিখেছেন লাভ ভূত FM, আমাদেরকে দেখতে পাচ্ছি শেখ রসুল SMS করেছেন দেখতে পাচ্ছি আমাদের এবং তিনি লিখেছেন ভূত FM অসম, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি রাফি হক SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন MD মোরসালিন হক, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি নাসরিন SMS নাই সব কমেন্ট করছি, নাসরিন আক্তার লিখেছেন লাভ ভূত FM, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি ভ্যাম্পায়ার সবুজ লিখেছেন লাভ ভূত FM, একই কথা লিখেছেন আমাদেরকে আমার কোন স্বপ্ন নাই মানে নাম এটা ফেসবুক নেম আর কি, ফাহমিদা আমাদের লিখেছেন যে তার কাছে ভালো লাগছে, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে কমেন্ট করেছেন, সাইরা আখতার কলি লিখেছেন আই লাভ ভূত FM, দুর্জয় সরকার আমাদেরকে এখানে কমেন্ট করেছেন আমাদেরকে, এছাড়া শুভ দেওয়ান এবং তিনি আরো ভয় পেতে চান সেটা লিখেছেন, আপনি যে এখানে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার আমাদের এই পোস্টগুলো লাইক দিতে পারেন এখানে। আমি চলে যাচ্ছি আরও একবার জানিয়ে দিতে চাই যে কি করতে হবে আমাদের সাথে কমিউনিকেট করতে গেলে, প্রথমে জানিয়ে দিই আমাদের যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutofm@radiofurti.fm হুইচ ইজ bhutofm@radiofurti.fm আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আমাদেরকে ইমেলের শুরুতে একটু প্লিজ উল্লেখ করবেন যে আপনি এখানে স্টুডিওতে এসে শেয়ার করতে চান ঘটনা, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা আমাদের দেশের বাইরে আছেন তারা সরাসরি ঘটনাটা রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা ফেসবুকে কমেন্ট করতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti। নতুন অতিথি নিয়ে ফিরে আসবো একটু পরেই, আপাতত ছোট একটা বিরতিতে যাব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:29। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসরুম এবং আজকের অতিথিরা। আমরা কোনো কথা বলবো না, সরাসরি চলে যাবো আবারও আমাদের অতিথির কাছে। এবং আপনার নামটা প্লিজ বলবেন এবং তারপরে এসএমএস করবেন, এসএমএস বলছি, ঘটনা শেয়ার করবেন।
হ্যালো লিসেনার্স, আমি আসিফুজ্জামান পিয়াল বলছি। এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার লাইফের ভয়াবহ একটি এক্সপিরিয়েন্স। তবে আমি যেটা মনে করি, ঘটনাটা আপনারা হয়তো আগেও শুনেছেন, যে বোবাজিনের যে ব্যাপারটা, যে রাতে হঠাৎ করে পুরো বডি প্যারালাইজড হয়ে যাওয়া, মনে হয় কিছু একটা চেপে বসছে। তা আমি আপনাদেরকে ভেবে শুরু করি। একদিন রাতে, এটা আমি তখন ক্লাস 5 কি 6 পড়ি, 7-8 হতে পারে, এটা আমি সঠিক খেয়াল পড়ছে না, আমি রাতে একটি স্বপ্ন দেখছি, দুঃস্বপ্নের মতোই, যেভাবে আমি প্রতি রাতে, আমি সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমি কোনো স্বাভাবিক স্বপ্ন দেখিনি।
আপনি তো সব ঘটনাই স্বপ্ন নিয়ে এবং স্বপ্ন বাস্তব হয়ে যায়।
হ্যাঁ, এবং আমি স্বাভাবিক স্বপ্ন দেখিনি, এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগে যে আমি
এখন পর্যন্ত
কোনো স্বাভাবিক স্বপ্ন আমি দেখিনি। এবং যেহেতু আমার সাথে এই স্বপ্নগুলো এইভাবে চলে আসছে, আমার কাছে ব্যাপারটা সাধারণ হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, এই জন্য ব্যাপারটা আমার পরে এতটা ইফেক্ট এখন আর করে না। সেদিন স্বপ্নটা যেমন ছিল, আমি রাতে ঘুমের মধ্যে যে স্বপ্নটা দেখলাম, এটা অতিবাস্তব টাইপের ছিল না, স্বপ্নের মতোই দেখছিলাম, যে আমি উড়ে বেড়াচ্ছি, লাফ দিয়ে এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় যাচ্ছি, এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় যাচ্ছি, জঙ্গল টাইপের, মাঠ টাইপের, ঠিক আছে, এমন একটা এনভায়রনমেন্ট ছিল। রাত, স্বপ্নেও রাত, তখন দিন না। তা আমি একটা জঙ্গল মাঝখানে একটা ফাঁকা মাঠ, এমন একটা জায়গায় এসে লাফ দিয়ে পড়ছি, মানে আকাশে যখন আমি উঠছিলাম, ওই সময় আমি দেখি মাঠের এক সাইডেই একটা কি বলবো, বামন টাইপের, ছোট পিচ্ছি না, বামন টাইপের, ছোট সাইজের একটা কালো মূর্তি, যার চোখটা ছিল লাল। তা আমি যেটা হচ্ছে যে সে আমার দিকে দৌড়ে আগায় আসছে, তখন আমি তার থেকে বাঁচার জন্য তার সাথে যুদ্ধ শুরু করলাম। স্বপ্নের মধ্যে আমি তার সাথে ফাইট করছি এবং সে আমার সাথে ফাইট করছে, খুব ফাইট হচ্ছে। তা একটি পর্যায়ে হঠাৎ করে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেল, আমি হঠাৎ আবিষ্কার করলাম যে আমি ফাইট করতে করতে আমরা একটা ভাঙা পুরনো কারখানা, যেমন থাকে জং ধরা, এমন একটা কারখানার মধ্যে আমি ওই জিনিসটার সাথে মারামারি করছি। করতে করতে এক সময় আমি উইক হয়ে পড়ি এবং সেই জিনিসটা আমার বুকের পরে বসে আমার গলাটা চেপে ধরে, এবং আমি তার থেকে স্বপ্নের মধ্যে ছাড়া পাওয়ার জন্য খুব আকুতি মিনতি এবং দোয়াদুরুদ পড়ছি। এমন সময় হঠাৎ আমার চোখ খুলে যায়, তখন আমার ঘুম ভেঙে গেছে, আমি চোখ খুলে যেটা আমি দেখি খুবই ভয়াবহ একটা জিনিস, যে সেই জিনিসটাই, যে জিনিসটা আমি স্বপ্নে দেখেছি, সেটা আমার বুকের পরে বসে আমার গলাটা চেপে ধরে আছে, চোখটা লাগে।
এটা বাস্তবে,
এটা বাস্তবে, এটা তখন বাস্তব, তখন আমার জ্ঞান আছে বাস্তব। তখন আমি যেটা ফিল করি যে আসলে আমি ফুললি প্যারালাইজড, আমার কোনো কিছুই নড়াতে পারছি না, মুখে কথাও বলতে পারছি না।
মানে অনেকেই বোবা ধরে এরকম বলেন, তারপর অনেকে বলেন যে এটা ফিজিক্যালি, মানে মানে জাস্ট অনেক সময় দেখা যায় এরকম, মানে শোয়ার কোন ভুল হলে বা হয় এরকম। বাট আপনার ঘটনাটা একটু অন্যরকম, আমি এই জন্য বলবো যে আপনি স্বপ্নে ঠিক যা দেখলেন ঘুম ভাঙার পরে দেখছেন যে বাস্তবে ঠিক তাই হচ্ছে।
জি রাসেল ভাই, সেই জিনিসটাই যেটার সাথে আমি স্বপ্নে আসলে ফাইট করছিলাম, সেই জিনিসটাই যেভাবে আমার বুকের পরে চেপে আমার গলাটা চেপেছিল সেভাবেই আমি কথা বলতে পারছি না, টোটালি প্যারালাইজড। আমি জোরে জোরে গুঙানোর যে শব্দ সেভাবে গুঙাচ্ছি এবং হচ্ছে মনে মনে দোয়া দুরুদ যা জানতাম পড়ছি। এমন সময় আমার গুঙানোর সাউন্ডটা আমার পাশে, আমার আম্মু ছিল, আপু ছিল পাশের রুমে, তারা শুনতে পায়। তা আম্মু উঠে আসে, উঠে এসে রুমের লাইটটা অন করার সাথে সাথে আমাদের পাশে যে জানালাটা ছিল, জানালাটা ধাপ করে আওয়াজ হলো,
কিছু একটা বন্ধ হয়ে গেল,
চলে গেল, ধাপ করে একটা আওয়াজ হলো, এবং আমি তখন হচ্ছে বৌয়া দিনটা ছেড়ে দিলে আমি আবার নর্মাল পর্যায়ে চলে আসলাম। তখন আসলে যে ফিলিংসটা ছিল আসলে
ভাইয়া বুঝতে পারছি, এবং আজকে যদি রাত্রেবেলা কারোর সাথে এরকম ঘটে তাহলে বুঝতে পারবেন না আমি চাই না সেটা, আবার চাইও ঘটনা পাওয়ার জন্য। আচ্ছা আমরা পরবর্তী আমাদের যে অতিথি আছে তার কাছে যাই তার ঘটনায়, এবং আমরা মাঝখানে দেখতে পাচ্ছি অনেকে এস এম এস করছেন আজকে, অনেকেই প্রশংসা করছেন আজকের এপিসোডের, এবং আশা করছি যে আপনাদের সবার কাছে ভালো লাগছে। আমাদেরকে দেখতে পাচ্ছি শাহজাহাত আকরাম তিতাস কুমিরা থেকে লিখেছেন ঘটনাগুলো খুব ভালো লাগছে, আমাদেরকে পলাশ লিখেছেন আই লাভ ভূতাতন স্টোরিগুলো, আচ্ছা পিয়াল ভাইয়ের স্টোরিগুলো ভালো লাগছে, পিয়াল ভাই ইনশাল্লাহ আবারও আসবেন। প্রমি আমাদেরকে চাঁদগা থেকে এস এম এস করছেন, এছাড়াও আমাদেরকে এস এম এস করছেন, আরো অনেকেই দেখতে পাচ্ছি এস এম এস করছেন, সেটা ফেসবুকের কমেন্ট তো রয়েছেই। আমরা চলে যাই পরবর্তী ঘটনা, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো।
হ্যালো রিসিভার, আমি হাসিব উত্তর থেকে এসেছি, পড়াশোনা গাজীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি।
ওকে, আপনি পিয়ালের সাথে এসেছেন গতদিনের মতো, আজকেও পিয়ালের সাথে এসেছেন, শুনি আপনার ঘটনা।
আমি যে বাসাটা থাকি এটা হচ্ছে একটা চিলেকোঠার বাসা, তো গত ফেব্রুয়ারিতে আমি বাসাটা উঠি, ওখানে অমিত ভাই রাকিব ভাই আবির ভাই তিনজন বাসাটাই থাকে আর কি। দেন এক মাস যাওয়ার পর হঠাৎ করে রাকিব ভাই হুজুর মানুষ, অনেক হুজুর প্রকৃতির, তো উনি আর আমি দুজন বাসায় একা একা আছি। কথাবার্তা হচ্ছে রাকিব ভাই হঠাৎ করে আমাকে বললো যে তুমি জানো এই বাসায় এরকম একটু সমস্যা হয় আর কি। তো আমি বললাম যে কী টাইপের সমস্যা, তো বলছে যে এরকম মাঝে মাঝে যখন একা থাকি তখন রাত্রেবেলা খুব প্রবলেম করে আর কি, ইভেন কয়েকবার নিচে চাচাকেও ডেকে আনতে হয়েছে আর কি আমার এখানে থাকার জন্য আর কি। তো আমি বললাম যে প্রবলেমগুলো কেমন, তো বলছে যে ছাদে অনেক জোরে জোরে আওয়াজ করে, ইভেন অনেক ভাই যে অনেক ভাই কয়েকবার মানে আতর মানে আতরের মুখটা খুললে যে একটা গন্ধ মনে হচ্ছে সমস্ত বাতাসে রুমটাতে এরকম গন্ধ এসে মানে ভরে গেছে একটা আর কি, মানে এক জায়গায় জমে গেছে গন্ধটা আর কি এরকম আর কি। আর এই জিনিসটা সে মানে কখনোই গায়ে লাগায় না আর কি। তো আমাকে রাকিব ভাই বলছে যে আমার তো এক্সাম মাসখানেক ভিতরে তো শেষ হয়ে যাবে, তো আমি অনেক তো চলে যাবো বাসায় চলে যাবো, তখন তুমি একা কীভাবে থাকবো আর কি। তো আমি বললাম যে সমস্যা নেই, আমার এক ফ্রেন্ড উৎসব আছে, আমি ওকে বললে ও আমার জিনিসে থাকবে আর কি। তো রাকিব ভাইদের এক্সাম শেষ, রাকিব ভাই চলে যাবে, অনেক ভাই আমাকে অনেকবার বলছে যে তুই চল যশোরে চল একসাথে যাই, বাসায় একা থাকার দরকার নেই। তো আমি বললাম যে না ভাই আমার ক্লাস চলতেছে তো আমি পারবো না। এবার যেটা হয়েছে যে ভাইরা চলে গেছে, যাওয়ার পর আমি ফ্রেন্ডকে বললাম যে আয় এসে আমার বাসায় থাক। তো ওই দুই দিন ছিল যেন ওর বাসার থেকে প্রবলেম হয়েছে আবার চলে গেছে। তো আমি আমার আরেক ফ্রেন্ড রাজুকে এনে বললাম যে তুই কিছুদিন থাক, যে ভাইরা যতদিন না আসে তুই থাক। তো ওই দিন রাত্রে মূলত ঘটনা ঘটে আর কি। দেন যেটা হয় যে রাজু আর আমি বসে আসি, এমনি অনেক সময় আমাদের ছাদের যে স্টিলের দরজা চিলেকোঠার যে সাপটা ওইটাতে নক করে আর কি। তো এটা সবাই ফান হিসাবে নেয় আর কি, নক করে অনেক সময় মজা করে আর কি। তো ওই দিন রীতিমতো নক করছে, দরজাটা নক করছে বলে রাজু একটু চমকা গেছে, আমার দিকে তাকাইছে, তো বলছি যে এটা কিসের শব্দ দোষ, তাই বলছি যে সমস্যা নেই এরকম সমস্যা আর কি হয়, তো তুই রিল্যাক্স থাক আর কি। তো ও একটু ফান করে বলছে কি যে আমার আরেকটা জোরে দিন, তো যখনই বলছে তখন দরজায় আরেকটা জোরে আঘাত করছে, স্টিলে একটা দরজা কেঁপে উঠছে, উঠলে ও বিষয়টা আরো ভয় পেয়ে গেছে। তো আমি ওরে বললাম যাবে থাম তুই সমস্যা না এটা এরকম হয় আর কি। তা ও আরো ফান করার জন্যে ও বলছে মামা আরো জোরে দেন, যখনই বলছে তখন দরজাটাতে এত জোরে একটা লাঠি মারছে মনে হচ্ছে দরজাটা ভেঙে যাবে আর কি। তো ও মূলত কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি থাকবো না আমি চলে যাবো চলে যাবো বাহে চলে যাবো, পরদিন সকালে চলে গেছে। ওই দিন রাত্রে আমি সম্পূর্ণ একা। ওই দিন যেটা হয়েছে যে একসাথে ক্লাসে গেছি, ক্লাস করে এসে আমি সাড়ে তিনটার দিকে খুব টায়ার্ড, তো আমি ঘুমাই পড়ছি, নটার দিকে হঠাৎ করে আমার ঘুম ভাঙছে, রুম টুম সম্পূর্ণ অন্ধকার একদম। তারপর আমি লাইটার জ্বালাইছি, জ্বালার সাথে কান চলে গেছে, আর দেখলাম যে দমকা বাতাস, এবার কালবৈশাখী ঝড় যেটা হলো ওই দিনকার। তো আমি জ্বালা টালা সব টেনে দিছি, যে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ক্লাস করে এসে জুতোটা ছাদে গিয়ে রেখে দিছি, আমার তখন মনে পড়ছে কি যে জুতা তো ছাদে আছে। তো আমি দরজা যখনই খুললাম, খোলার সাথে একটা বৃষ্টিতে রুমের ভিতরে পানি আসতেছে, তখন দরজা আটকাই দিয়ে একটা টাওয়াল মাথায় পেঁচায় আবার জুতাটা আনতে গেছি। যখন জুতা ধরছি, ধরে পাশে তাকানোর সাথে সাথে দেখি যে একজন কার্নিশের এক কোনায় দাঁড়ায় আছে। তো আমি এত জোরে চিৎকার করে উঠছি দেখে, সাথে আমি রুমের ভিতরে দৌড়ে আসছি, এসে দরজা নক করে দিয়ে আবার কিছুক্ষণ পর কান চলে আসছে। এবার আমার প্রচন্ড ভয় লাগতেছে, আমি নিচে দৌড়ে গেলাম।
বলা যায় যে আপনি মনে করছেন যে এই ভদ্রলোকই আপনার বাসায় নক করেন?
হ্যাঁ। উপরে চলেন এখন, তো উনি উপরে আসছে। আসার পর আমি উনিকে যেটা বলতেছি যে বাসায় কি সমস্যা চাচা, তো বলছি এটা তেমনই কোনো সমস্যা না, এই বাসাটা যখন কাজ হয় 5-6 বছর আগে যখন কাজ হয় তখন যেটা হয়েছে যে একটা প্লাট ভালোভাবে করা হয়নি, তো একজন কাজ করতে যে প্লাটটা ভেঙে গেছে, তো উনি ওখানে মারা গেছে আর কি। তো ওই টফলোটা
বাড়ির মালিক ছিলেন?
না না না, একজন মানে যে কাজ করে আর কি।
আচ্ছা।
তো তখন থেকে টফলের যারা যারা থাকছে আমাদের আগেও তাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয়েছে, এমনকি যে নিচে যারা থাকে তারা অনেক জোরে জোরে আওয়াজ পায় যে এরকম শব্দ করে আর কি, মনে হয় যে ইট দিয়ে আঘাত করে। কয়েকবার এমন হয়েছে যে নিচে যে আপুরা থাকে তারা নিচে চাচাকে দেখে আনছে যে ছাদের উপরে ছেলেরা কি করতেছে, এরা এসে দেখে যে কিছুই না, আমরা জাস্ট ঘুমাচ্ছি, কোনো শব্দ নেই আর কি। তো এই ঘটনাটা বাড়ি এলাকায় জানানো হয়েছে যে এরকম ছাদের উপর কন্টিনিউ এই জিনিসগুলো হচ্ছে। তারপর যে মসজিদ থেকে হুজুর এলে মিলাদ টিলাদ দেওয়ার পর
ঘটনার উৎস কোথায় এবং সেইটা হতেই পারে সেই মিস্ত্রি, উনি যেটা বলছেন ওনার ঘটনা ব্যাখ্যা করলে তাই দাঁড়ায় যে যে মিস্ত্রিটি ওখানে মারা গিয়েছিল সেই হয়তো এরকম একটা তার অস্তিত্ব জানান দিচ্ছে, হয়তো কাউকে ডেকে তোলার জন্য বা কাউকে বিরক্ত করার জন্য তিনি তার অস্তিত্বে জানান দিচ্ছেন যে হ্যাঁ তিনি এখানে আছেন। এনিওয়েজ আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো এবং আশা করছি যে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর মাঝখানে আপনারা SMS করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন 50 FORTI 50 স্পেস লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। যারা ইমেল করতে চান ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm which is bhutfm@radio40.fm আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা পরবর্তী ঘটনায় যাওয়ার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। Stay tuned to Radio Phurthi and don't stop the Phurthi. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:45। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর চলছে ভূত FM, আর এখন ভূত FM একটি অন্যরকম ওই গ্রামীণ ফোন, আপনারা সবাই জানেন এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আমরা আরও একবার জানিয়ে দিই যে আমাদের এখানে কীভাবে আসতে হবে। আমাদের এখানে আসার নিয়মটা হচ্ছে আপনি আপনার আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেখানে আপনার ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radio40.fm আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে এবং অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি আমাদের এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা অনুগ্রহ করে আপনার ঘটনাটি রেকর্ড করুন এবং পাঠিয়ে দিন অডিও ক্লিপটি আমাদের কাছে। আমাদের শেষ অতিথি এসছেন ঝিনাইদহ থেকে এবং ঝিনাইদহ থেকে তিনি আমাদেরকে লাস্ট টাইম একটা SMS করেছিলেন এবং সেখান থেকে উনি অনেক মানে আগ্রহ নিয়ে এখানে এসছেন এবং আমরা তার কাছ থেকে ছোট্ট ঘটনা শুনবো যদি হাতে একেবারেই সময় কম, তারপরে শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন।
হ্যালো লিসেনার, আমার নাম আব্দুল্লাহ, আমি ঝিনাইদহের মহেশপুর থেকে এসেছি।
কি ঘটেছিল আপনার সাথে?
আমি সরাসরি ঘটনা চলে যাই। আমি মাস দুয়েক আগে হবে আমি আমার নানুর বাড়িতে বেড়াতে যাই, তো বেড়াতে যাওয়ার পরে রাত 10টা বাজে, তো ওই সময় আমি উঠানের মাঝখানে চেয়ারটা নিয়ে বসে থাকি, তো বসে থাকি, তো বসে থাকার কারণে বসে থাকি দুয়ারের মাঝখানে, তো একটা কিছুক্ষণ পর একটা নুপুরের আওয়াজ শুনতে পাই, তো নুপুরের আওয়াজটা শুনতে পাই তখন আমি ওটাকে কিছু মনে করি না, দেন ওটা আস্তে আস্তে ওটা আমার কাছে আসতে থাকে, তো ওইটা আমি তখন ভয় পেয়ে যাই যে এই আওয়াজটা আস্তে আস্তে আমার কাছে চলে আসছে এবং অনেক জোরে হতে থাকে। ধরো পরে আমি রুমে চলে যাই, রুমে যাওয়ার পরে আমার নানি টের পাই, মানে উনি কি জন্য যে উঠছে সেটা আমি জানি না অবশ্য, তো আমি নানিকে বলছি নানি এমন এমন ঘটনা, তো নানি বললো যে আচ্ছা তুই শুয়ে থাক, তোকে আমি কালকে বলবো। তো আমি তারপরে নানি ঘটনাটা বলে, তো যে এমন এমন আমার উপর কোনো আমার উপর আমার সাথে একজন আসে, তো ওইটা আমার আর মনে থাকে না। তারপরের দিন ওই সেম এটা আমি করি যে ওই দুয়ারের মাঝখানে আবারও বসে থাকি, তো ওই আওয়াজটা হতে হতে আবার সে যে যখন আওয়াজটা পাই তখন আমার মনে পড়েছে যে আমি কালকে তো এরকম হয়েছে, তো আমি রুমে চলে যাই। তো আমি রুমে যাই, যাওয়ার পর ওইখানে রুমে আমার খালাতো ভাই আছে, তো আমি খালাতো ভাইকে বলছি যে রাশেদ আমি একটা আওয়াজ শুনতে আমি একটা গন্ধ শুনতে পাচ্ছি, তুই পাচ্ছিস? মানে রুমে যাওয়ার সাথে সাথে একটা মানে এমন একটা সুগন্ধ আসছো আসলো সে গন্ধটা আমি আগে কখনো পাই নাই। তখন আমি বলছি ওকে বললাম, ও বলছে যে হ্যাঁ ভাই আমি পাইতেছি। তো তখন আমি আবার নানিকে ডাক দিলাম, তো নানি বললো যে তোকে না বলছি তুই হচ্ছে এসব বিষয়ে কোনো কথা বলবি না। তো যখন কথা বললাম, কথা বলার ঠিক দুই তিন মিনিটের ভেতরে গন্ধটা আর নাই। তো আমার ওই নানির সাথে এই ঘটনাগুলো আমার শুধু আমার নানি ফেস করতে পারে এবং আমার নানিকে অনেকে হেল্প করে। এবং ওই নানিদের বাড়িতে তার চার পাঁচ দিন আগে একজন দুয়ারের মাঝখানে ভুট্টা ভাসতেছিল, তো ভুট্টা ভাসতেছিল তা ঠিক দুপুর বেলা আজান দেবে তার দু এক মিনিট আগে ভুট্টা ওনার হঠাৎ করে ওনার গালে একটা চোর মারে যে তুই আমার রাস্তায় বুঝি বসে আছিস তোর এত বড় সাহস। তখন উনি বলতেছিল যে কে আপনি কে, ঠিক আছে মানে কিছু দেখতে পায় না সে অবাক হয়ে যায় যে কেউ নেই। তখন আমার নানি ওখানে বুঝতে পারে যে ওনার সাথে যে একটা কেউ আছে সে করছে। পরে ওনাকে বলল যে আচ্ছা তুই ওখান থেকে সর, আমি বুঝতে পারছি এই সব ঘটনা আছে ভাই।
ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি বুঝতে পারছি যে আপনার নানির সাথে কিছু একটা আছে এবং সেটা আপনার নানি শুধু অনুভব করতে পারে না, আরো অনেকে অনুভব করতে পারে। কেউ দেখতে না পেলেও আপনার নানির সাথে দেখতে পান এবং আপনার নানি জানিয়েছেন যে তার সাথে একটা জিন আছে, যে জিনটা কিনা তার যে যাওয়া আসার পথ সেখানে কেউ যদি পথ আটকায় তাহলে সেটা সে পছন্দ করে না। এনিওয়েজ আমার দেখতে পাচ্ছি এখানে অনেক ফেসবুকে অনেক কমেন্ট এখানে অলরেডি চলে এসছে এবং আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আরো অনেক ঘটনা চান প্রতি এপিসোডে, আমাদের তাহলে প্রচুর ঘটনা আপনার দিতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে ঘটনা তো মানে আমরা চাই, তবে আপনাদের কাছ থেকে সাড়া পেলে যত বেশি সাড়া পাবো তত বেশি ঘটনা আমরা বাড়াবো ইনশাল্লাহ। আমাদেরকে এছাড়াও সাইদুল ইসলাম সজল লিখেছেন এক একা ভূত FM শুনছেন ভয় করছে তার কাছে, এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে MD আকমল হোসেন লিখেছেন অনেকদিন পরে তিনি ভূত FM এ আসছেন। আমাদেরকে এছাড়াও লিখেছেন আর যে রনি এবং তিনি বলেছেন যে আরো ভয়ঙ্কর ঘটনা তিনি চান। আমাদেরকে এছাড়াও ওসামা আমিন জাজিস লিখেছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভয়ঙ্কর। আমাদেরকে এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে কমেন্ট করেছেন কিন্তু ফেসবুকে। SMS এ গেলে দেখতে পাবো যে SMS ও আমাদের অনেকে লিখছেন। নূর মোহাম্মদ আলী আমাদের লিখেছেন তিনি এবং তার ফ্রেন্ড ফুয়াদ একসাথে শুনছেন, ফুয়াদ মাহিন ফুয়াদ নাহিয়ান একসাথে শুনছেন তারা। এছাড়াও আমাদেরকে কবি জিঞ্জিয়া থেকে SMS করেছেন আমাদেরকে নাজ ধানমন্ডি থেকে, স্টোরিগুলো খুব ভালো হচ্ছে। আমাদেরকে জুনায়েদ লিখেছেন যে আমার ফ্রেন্ড ইমন তোমাকে নিয়ে শুনছি, সাথী রাজশাহী থেকে লিখেছেন আজকে স্টোরিগুলো দারুণ লেগেছে তার কাছে। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন মনিরা এবং তিনি লিখেছেন যে ঘটনা এই যে ঘটনাটা সেই ঘটনা তিনি ভয় পাননি। আমাদেরকে মজিব ধানমন্ডি নয়ের এ থেকে লিখেছেন যে আজকে ভূত FM বেস্ট হয়েছে তার কাছে মনে হয়েছে। লুসা আমাদের SMS করেছেন আমাদেরকে অনেক রাজশাহী থেকে এবং তিনি ভূত FM অনেক এনজয় করছেন। আলম গাজীপুর থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে মানজার হাবিব। এছাড়াও আমাদেরকে সানি 69 বোটবাজার থেকে SMS করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। এছাড়াও আমাদেরকে মুজিব SMS করেছেন লাভলি। এছাড়াও MD মাসুম আমাদের SMS করেছেন জাইসা এবং ফারাজ আমাদের SMS করেছেন ফিউজ ওয়াবদা খুলনা থেকে আমাদের SMS করেছেন নাসিরা নারিসা এবং সাবিহা। এছাড়াও আমাদেরকে তাশফিক SMS করেছেন সাজ্জাদ পাভেল। এছাড়াও আরিফ খান এবং সাব্বির খান আমাদের SMS করেছেন জাহিন উত্তর থেকে SMS করেছেন আমাদেরকে সামিউল। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি MD মাসুম SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি জাপানিজ কিউটি মগবাজার থেকে। এছাড়া আমাদের SMS করেছেন রিদওয়ান মাহাদি আমাদের রিদওয়ান লালবাগ থেকে, মাহাদি আমাদের SMS করেছেন সাকিব, SMS করেছেন আমাদেরকে MD আলম মোহাম্মদপুর থেকে, আমাদেরকে প্রাপ্তি SMS করেছেন আহনাফ। এছাড়াও আমাদেরকে SMS করেছেন উধরা। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি হেলাল নাটোর থেকে, আমাদেরকে হিমেল পান্ডে SMS করেছেন নর্দা থেকে, আমাদের SMS করেছেন রিদওয়ান সহ আরো অনেকে। আজকে হাতে সময় নেই, আজকে বিদায় নিতে
করতে হবে। এবং যাওয়ার আগে জানিয়ে যায় যে আমাদেরকে যদি এসএমএস করতে চায়, এসএমএস করার তো আজকে কোনো অপশন নেই, কিন্তু ইমেল করার ব্যাপারটা আমি বলবো। ইমেল যদি আমাদের করেন তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। অনেক সময় দেখা যায় যে আপনাদের এলাকার অনেকে আছেন যারা একটু বয়স্ক হতে পারেন বা অন্য কেউ যারা ঘটনা শেয়ার করতে চান কিন্তু স্টুডিও পর্যন্ত আসার জন্য সক্ষম না, তারা অনেক সময় তাদের কাছে কিন্তু তাদের ঘটনা শুনতে আপনার অনেক বেশি ভালো লাগে। তাদের ঘটনাও কিন্তু আপনি চাইলে মোবাইল দিয়ে রেকর্ড করে, আপনার যে হ্যান্ডসেট রয়েছে সেটা দিয়ে রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। যদি ঘটনাটা খুব ইন্টারেস্টিং হয় এবং সবার কাছে ভালো লাগবে বলে আমাদের মনে হয় তাহলে ডেফিনেটলি আমরা সেটা শেয়ার করবো ভূত এফএমে। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি ঘটনা না লিখে আপনার যে ঘটনাটি সেটি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে অডিও ক্লিপটি, এবং আমরা যদি সেই ঘটনাটা সিলেক্টেড হয় ডেফিনেটলি প্লে করব। আর আমাদের ফেসবুক পেজ তো সবসময় খোলা রয়েছে, সেখানে দুটো পোস্ট রয়েছে, সেই পোস্টে আপনারা এখনো যে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন এবং সেই কমেন্টগুলো আমরা মানে সারা সপ্তাহ জুড়ে পড়তে পারবো ইনশাল্লাহ। এবং আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio40। কথা হবে আবারও, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো আমার এবং মাসুমের পক্ষ থেকে এখানেই টাটা।
The night comes alive with grounding form.
This track was downloaded from FusionBD.com.